FM. The night comes alive. Bishash korana korata apnar bepar.
শুনছেন সবসময় রেডিও ফুটের FM, আমি রাস্তার আছি সাথে এবং ঘড়িতে সময় রাত 11:59। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত FM এবং আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং ভালো দলে আছেন। রমজান মাস শুরু হয়ে গেছে, রমজান মাসের শুরুতে আমাদের আজকের প্রথম ভূত FM এবং রমজান মাস আমাদের সবার জন্য অনেক কিছু নিয়ে আসে, তাই না? অনেক কিছু নিয়ে আসে এবং এই মাসটা আমরা যেন ঠিকভাবে আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো যেন ঠিকভাবে আমরা প্রতিপালকের প্রতি আমাদের যে দায়িত্ব, আমাদের যে যা করণীয় সেটা যেন আমরা ঠিকভাবে করতে পারি এবং আমাদের যে এটা সিয়াম সাধনার মাস, সুতরাং আল্লাহ সবাইকে যেন সুস্থ রাখেন এবং সুস্থভাবে রোজা পালন করার জন্য তৌফিক দেন সবাইকে, সেই আশা করছি। সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের ভূত FM এবং আমি জানি যে আপনারা সারাদিন রমজান মাস তো কেবল শুরু হলো, চারটা রোজা গেছে, খুব ফাস্ট যাচ্ছে, যদিও আমার কাছে এই বছরের এই মাসটা খুব প্রিয় এবং তার নানাবিধ কারণে, তার একটা বিরাট কারণ হচ্ছে সবকিছু খুব নিয়ম মতো চলে সবকিছু এবং আমরাও খুব নিয়ম মতো চলি। তো সবাই নিশ্চয়ই রোজা রেখে বেশ ক্লান্ত এই মুহূর্তে খাওয়া দাওয়ার পরে, তারপরেও যারা ভূত FM এখন আমাদের সাথে আছে তাদেরকে অনেক 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 ধন্যবাদ এবং যারা ভূত FM পুরোটা সময় থাকবেন তাদেরকে অনেক ধন্যবাদ। এবং আমার মনে হয় যে তারপরে মোটামুটি আমরা যখন শেষ করবো তারপর তার থেকে সেহরির টাইম খুব বেশি দূরে না। যাই হোক, আমি দেখি মাঝখানে যেন আপনি একটু রেস্ট নিতে পারেন, সেরকম একটা ব্যবস্থা যদি করা যায় রমজান মাসে। আমাদের যারা গেস্ট আছেন তারাও বাসায় গিয়ে সেহরি করবেন, সেটা খুব একটা ব্যাপার আছে। তো দেখা যাক, আমি শুরুতে জানি দিই কীভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। যদি আমাদেরকে লিখতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofufi.fm, which is bhutfm@radiofufi.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শুনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি লিখে পাঠাতে পারেন ঘটনা, বা আপনারা রেকর্ড করেও পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, যেটা আপনাদের ইচ্ছা। এবং যারা স্টুডিওতে আসতে চান তাদেরকে আবারও বলছি, প্লিজ 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 ডোন্ট ফরগেট টু শেয়ার ইয়োর ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার, ইট ইজ ভেরি এসেন্সিয়াল আমাদের মানে ফার্দার কন্ট্যাক্টের জন্য, এটা খুব বেশি দরকার হয়। সো এটা অবশ্যই অবশ্যই ইমেইলের সাথে আপনারা পাঠাবেন, স্পেশালি যারা স্টুডিওতে আসতে চান। আর আমি বলবো যে আমাদের ফেসবুকের যে দুটো পেজ, www.facebook.com/facebook.com/bhutfm.rasel, এই দুটো পেজেও আপনি চাইলে আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন। এবং আমাদের সাথে যে টুইটারে যদি আসতে চান, rasel_bhutfm, এখানে এসেও আপনি আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যে পোস্ট আছে সেই পোস্টের নিচে আপনি লিখতে পারেন এবং আপনি আমাদের যে ফেসবুকে বলেন যাই বলেন আমাদের সেই পোস্টটা আপনি লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, আরও বেশি মানুষকে জানাতে পারেন আমাদের এই ভূত FM সম্পর্কে। তো যাই হোক, আমি যেটা এখন করবো সেটা হচ্ছে সরাসরি আমি ঘটনায় চলে যাবো এবং তার আগে আমি একটু শুভেচ্ছা জানাতে চাই আসলে যারা কষ্ট করে এই স্টুডিওতে এসছেন এবং তারাও রোজা রেখেছেন এবং রোজা রেখে এখানে আসাটা অনেক কঠিন একটা ব্যাপার। তার মধ্যে আজকে আমাদের একটা স্পেশাল একজন অতিথি আছেন, তিনি হচ্ছেন আফনান ভাই, তিনি আপনাদের ঘটনা শুরু করবেন, তাদেরকে তাকে নিয়ে শুরু করবো। তবে তার আগে একটা ছোট্ট একটা ইমেইল আমি আপনাদের পড়ে শুনতে চাই, ঠিক ছোটও না, বেশ মানে মোটামুটি মাঝারি ধরনের আর কি, আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে। যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি সদা সর্বদা ভালোর দলে, তাই ভালো আছেন কিনা জিজ্ঞেস করলাম না। ভূত FM এর সকল শ্রোতা বন্ধুদের সালাম জানিয়ে শুরু করছি। আমি সাবির উদ্দিন মণ্ডল, কলকাতা থেকে 60 কিলোমিটার দূরে কল্যাণীতে থাকি। অনেকদিন ধরে লিখব ভাবছি, উপযুক্ত সময়ের অভাবে লেখার সময় পাই না, তাই আজ আমার এটা প্রথম লেখা। দূরত্বের কারণে স্টুডিওতে আসা সম্ভব নয়, তাই ইমেল করলাম, চাইলে পড়ে শোনাবার নিবেদন করল। ভূত FM এর সাথে অল্প কিছুদিনের সম্পর্কটা খুব গভীর হয়ে উঠেছে। আজকে যে ঘটনাটা বলবো সেটা হলো আমার ছোট মেষোর জীবনে ঘটা একটি দুঃসাহসিক ঘটনা। মেষো তখন পুলিশের অফিসার ইনচার্জ, মেষোর তখন বাঁকুড়াতে পোস্টিং। তারিখটা আনুমানিক 2 নভেম্বর 2018। মেশো তখন থানাতে বসে। হঠাৎ একটি খুনের কেস এলো। খুনটা দেখেই তার মাথায় হাত। এমন খুনের ঘটনা তার 10 বছরের চাকরি জীবনে এই প্রথম। তিনতলা বাড়ির ওপরের তলায় একা ছিলেন গৃহস্বামী। দেহ থেকে হাত পা মাথা কি যেন এদিক ওদিক করে ছড়িয়ে খেলা করেছে। মেঝেতে রক্তের বন্যা বয়ে গেছে। একমাত্র হাতির দ্বারাই এরকম ভাবে মানুষ হত্যা করা সম্ভব, কিন্তু হাতি তো আর সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবে না। তাহলে ফুট করে খুলে গেল দরজাটা। বিভ্রান্তের মতো চোখ মুখে প্রবল আতঙ্কের ছাপ নিয়ে ঘরে ঢুকলেন এক মাঝ বয়সী ভদ্রলোক। বললেন, বড়বাবু, বড়বাবু আমাকে বাঁচান, তাহলে আমাকে প্রবালের মতো খুন হতে হবে, আমাকে বাঁচান স্যার। দারোগা সাহেব সোজা হয়ে বসলেন। প্রবাল মানে প্রবাল চক্রবর্তী, অর্থাৎ যে লোকটা কাল রাতে খুন হয়েছেন তা এতক্ষণে বুঝে গেছেন আমার অভিজ্ঞ মেষমশাই। এবার মেষ একটু সোজা হয়ে বসলেন। মেষ ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন, এই প্রবাল চক্রবর্তীকে আপনি আগে থেকে চিনতেন? উত্তর আসে, বিলক্ষণ স্যার, আমার নাম অনুপ ভট্টাচার্য, থাকি বিষ্ণুপুরে। মেষ আবার বললেন, তা আপনার মৃত্যুর ভয়ের কারণ কি? তিনি বললেন, শুনবেন তাহলে। এবার অনুপ বাবু শোনাতে লাগলেন এক হাড় হিম করা কাহিনী। আমি আর প্রবাল দুজনেই ছিলাম অভয় আনন্দ জটাধারীর শিষ্য। গুরু সেবার উদ্দেশ্যে সেদিন গুরুদেবকে আমাদের বাড়ি নিয়ে আসি, আর সেটাই হলো আমার কাল। বাড়িতে এসেই গুরুদেবের নজরে পড়ল আমার 25 বছরের বয়সী সুন্দরী মেয়ে মেঘনার উপরে। মেঘনা শিক্ষিতা, চাকরি করে। গুরুদেব বললেন, মেঘনাকে আমার চাই। তিনি তাকে তার ভৈরবী বানাবেন। প্রভালও এসেছিলেন সেই দিন গুরুদেবের সাথে। গুরুদেবের অন্যায় চাহিদার প্রতিবাদ করলেন তিনি। গুরুভক্তি উড়ে গেল নিমিষে মেয়ের সম্মানের কাছে। উঠে দাঁড়িয়ে গুরুদেবকে বেরিয়ে যেতে বললেন আমার বাড়ি থেকে। তিনি ভয়ঙ্কর রেগে গেলেন। আমি জানতাম তার অসীম শক্তির কথা। তুকতাক, বানমারা, কালো জাদু ইত্যাদিতে উনি সিদ্ধ হস্ত। প্রবাল বরাবরই পদ মেজাজি। মেঘনাকে সে নিজের মেয়ের মতোই ভালোবাসত, তাই সে জটাধারী গুরুকে খাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে সদর দরজা বন্ধ করে দিল। যাবার সময় জটাধারী সেই ভয়ঙ্কর রূপের কথা মনে করলে আজও আমার হাড় হিম হয়ে যায়। আর যেতে যেতে সে প্রবালকে বলল, তুই আমার ঘাড় ধরলি, এর মাসুল তোকে দিতে হবে জীবন দিয়ে। আগামী অমাবস্যার আগে তুই মরবি, আর তারপরে অমাবস্যায় মরবে অনুপ। বলে চোখ থেকে আগুন ছড়াতে ছড়াতে চলে গেলেন জটাধারী শাস্ত্রী। উনি পিশাচ সিদ্ধ, বেতাল নামানোর কৌশল ওনার আয়ত্তে। অনুপ বলল, এই বেতালি খুন করেছে প্রবালকে, ও আমাকে মেরে ফেলবে, দারোগা সাহেব আমাকে বাঁচান। কপালে চিন্তার ভাঁজ পড়ল মেষর। এইসব কথা ওপরওয়ালারা স্যারদের জানালে হয়তো চাকরিটাই থাকবে না। তার নিজেরও যে বিশ্বাস হচ্ছে তা নয়, কিন্তু এইভাবে হয়তো মাথা মুন্ডু ছিঁড়ে খুন করা কোনো মানুষের পক্ষে অসম্ভব। এবার তিনি অনুপবাবুকে ব্যাপারটা একটু খুলে বলতে লাগলেন। আবার বলা শুরু করলেন, অনুপবাবু, অমাবস্যার রাতে বসে তান্ত্রিক চক্র একসাথে অনেকে গোল হয়ে চক্রাকারে বসে, আগুনে ঘি, দারুণ বাড়ি ইত্যাদি আহুতি দেয়। যজ্ঞের শেষ পর্বে কলসি থেকে মন্ত্রপূত জল ধীরে ধীরে ঢেলে দেয়া হয় যজ্ঞ কুণ্ডে। সেই সাথে যে কারণে বেতালকে আহ্বান করা হচ্ছে সেই আদেশ উচ্চারণ করা হয় বারে বারে। অগ্নিকুণ্ড থেকে ধোয়ার কুণ্ডলী পাক দিয়ে উঠলে ক্রমে সেই কুণ্ডলী আকার নেয় বিশাল আকারের দানবের। সেই বেতাল রক্তলোলুপ ভয়ঙ্কর বলশালী এক নৃশংস পিশাচ। দেহ ধারণের সাথে সাথে সেই পিশাচ বেরিয়ে যায়। যে কার্যের আদেশ ক্রমাগত উচ্চারিত হয়েছিল তার আবির্ভাবের সময় সেই আদেশ পালন করার জন্য। দাঁড়ান দাঁড়ান, কি বললেন? আদেশ দিতে জল ঢালতে হয়, কি জন্য? জানতে চাইলেন আমার মিশ্র। অনুপ বললেন, বিনা আদেশে বেতালকে আহ্বান করলে অথবা আদেশ বিলম্বিত হলে যিনি বেতালকে ডাকবেন তার সর্বনাশ। বেতাল ক্রুদ্ধ আক্রোশে ঝাঁপিয়ে পড়বেন, তার উপরে টুকরো টুকরো করে ফেলবেন তার শরীর, তারপর তার শক্ত পান করে বেতাল তৃষ্ণা মিটিয়ে বেড়ায় নিবে। ঠোঁটের কোনায় একটু হাসি খেলে গেল আমার মিশ্র মুখে। বললেন, কোথায় সেই চক্র? আমাদের নিজেদের পারেন কথা দিচ্ছি এই বেতাল আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ভদ্রলোক ঘাড়ের সম্মতি জানালেন। তারপর এলো সেই দিন, সেই অমাবস্যার রাত। একটা পুলিশের জিপ ছুটে চলেছে কাঁচা রাস্তার ওপর দিয়ে রায়দিঘির কাছে জঙ্গলের মধ্যে এক শ্মশান। এখানে জটাধারী তান্ত্রিকে প্যারা, সেখানে বসবে। 1 কিলোমিটার আগে জিপ দাঁড় করিয়ে বাকি পথটা হেঁটে এলো পুলিশের দল। দূরে দেখা যাচ্ছে শুরু হয়ে গেছে চক্র। চক্রের ঠিক মাঝে বসে আছেন এক ভীষণ দর্শন কাপালি। অনুপবাবু ফিসফিস করে বললেন, এটাই সেই জটাধারী কাপালি। অমাবস্যায় সেই ছাপছাপ অন্ধকার যেন গলাটিকে ধরেছে। এভাবে কেটে গেল অনেকক্ষণ। আমার মিশ্র ঘড়ি দেখলেন, 11:25। হঠাৎ সেই কাপালি হাত দিয়ে বাড়িয়ে কি যেন চাইলেন। ছোকরা তান্ত্রিক কি যেন একটা হাতে তুলে দিল একটা মাটির কলসি। পাশে মনে হলো অনুপবাবু যেন বসে পড়লেন হাঁটুগেড়ে। উনি বুঝে গেছেন ওনার মৃত্যু আসন্ন। মিশ্র হাত থেকে রিভলভারটা বের করে মুখে সাইলেন্সার লাগিয়ে নিলেন। কাপালি কলসিটা নিয়ে এবার ঠিক যত্র যজ্ঞকুণ্ডের ওপরে। আর তখনই অব্যর্থ নিশানায় মিশ্র রিভলভার ছুটে গেল একটি বুলেট সেই কলসিকে লক্ষ্য করে। ভেঙে চুরমার হয়ে গেল কলসি, জল ছড়িয়ে পড়ল যজ্ঞকুণ্ডের ওপর এদিক সেদিকে। উপরে উঠতে লাগলো ধোয়ার কুণ্ডলী, সৃষ্টি হতে লাগলো আদেশহীন বেতালের। কাপালি হতবম্ব। অন্য সব কাপালিরা যেদিকে ছুটে পালাচ্ছে, আমার মিশ্র সদল বলে ছুটছে জিপের দিকে। পেছনে শোনা যেতে লাগলো জরাধারী কাপালির তীব্র আর্তনাদ আর সেই এক অপার্থিব ক্রুদ্ধ গর্জন। আকাশ বাতাস বিদীর্ণ হতে লাগলো স্রষ্টার সৃষ্টির আর্তনাদ, ক্রুদ্ধহীন কান্না। পরদিন সকালে থানায় বসে আমার মিশ্র খবরটি পড়লেন। ঠিক যেন এই খবরটির জন্য অপেক্ষা করছিলেন, কোন এক অমিত বনশালীর রহস্যময় আততাই হাতে তান্ত্রিকের মৃত্যু। তান্ত্রিকের শরীর টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলা হয়েছে, সেই মৃতদেহ থেকে সব রক্ত শুষে নেওয়া হয়েছে। তদন্ত চলছে। মিশ্র কাগজ ভাঁজ করে মুচকি হাসলেন। এই ঘটনাটা পড়ার পরে আমার যেটা মনে হয়েছিল যে এটা একটা গল্পের মতো, এবং আমি আবারও কন্ট্যাক্ট করেছিলাম আমাদের যিনি পাঠিয়েছেন তার কাছে, এবং তিনি আমাদেরকে আবারও নিশ্চিত করেছেন যে এই ঘটনাটি সত্যি। এখন পুরোপুরি তিনি জানেন আর আপনারা জানেন এই ঘটনাটা কতটা সত্যি। তবে ঘটনাটা পড়তে একেবারেই গল্পের মতো লেগেছে আমার কাছে, এবং যতবারই পড়েছি ততবারই আমার কাছে মনে হয়েছে এটা ঘটনার চেয়ে গল্প বলাটাই বেটার। তারপরেও এই ঘটনা যদি সত্যি ঘটে থাকে তাহলে এটা ভয়ঙ্কর। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, আফরান ভাইকে দিয়ে আমরা শুরু করবো আজকে। এবং আফরান ভাই তার জীবনে একটা প্রথম, তার সাথে ঘটে যাওয়া তার এলাকার একটা ঘটনা দিয়ে শুরু করবেন আজকে, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আফরান ভাই, আসসালামু আলাইকুম। প্রথমে আপনাকে ধন্যবাদ এই রোজা রেখে কষ্ট করে আবারও আমাদের স্টুডিওতে হাজির হওয়ার জন্য।
ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ রাসেল ভাই আমাকে ইনভাইট করার জন্য। আসলে প্রায় 2 মাস আসা হয় না, তা সবসময়ই আসলে মনে হয় যে আসবো, আসলে সময়টা মেলানো একটু কঠিন হয়ে যায়।
আর তারপরে তো কাজ থাকে, আমি জানি আপনি খুব ব্যক্তিগত একটা কাজে যোগ করে ব্যস্ত ছিলেন, সেটা আমি জানি।
তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আমাদের রাজবাড়ী জেলার একটা ঘটনা শেয়ার করব। তো ঘটনাটি আসলে আমার বাসার খুব কাছেই, মানে একদম মানে খুব কাছাকাছি মানে ঘটনা আর কি, খুব বেশি দূরেও নয়, এই জন্য ঘটনাটি সংগ্রহ করতে আমার বেশি বেগ পেতে হয়নি। তো ঘটনাটি আসলে ঘটেছিল 1987 দিকের ঘটনা এটা। তো ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল উনি, ওনার নাম হচ্ছে নিতাই।
আচ্ছা।
আর উনি পেশায় ছিলেন একজন ডোম।
আচ্ছা।
রাজবাড়ী জেলার মানে স্টেশন থেকে একটু সামান্য একটু দূরেই, 0.5 কিলোমিটার দূরে সুইপার কলোনি রয়েছে, এখনো আছে সেখানে, অনেক সুইপাররা সেখানে বসবাস করেন। তো সুইপারদের মধ্যে কিছু কিছু আছে এই ডোম পেশার সাথে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন। তো ওখানে অনেক প্রবীণ একজন ডোম ছিল, তার নাম ছিল নিতাই।
আচ্ছা।
তো উনি বেশ মানে খুব দক্ষ একজন ডোম ছিলেন, মানে খুব দক্ষতার সাথে উনি অনেক পোস্টমর্টেম গুলো করতে পারতেন। এই জন্য স্পর্শকাতর যেই লাশগুলো আসতো সেগুলো সাধারণত তাকে দিয়েই কাটা হতো। এবং ওনার আর একটা বৈশিষ্ট্য ছিল, সাধারণত আমরা জানি যারা ডোম তারা যখন লাশ কাটার সময় কিন্তু তারা একটু মানে ড্রিঙ্ক করে নেন আর কি, এটা আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু উনার বিষয়টা ছিল ভিন্ন। উনি লাশ কাটার সময় কখনো কোনো ড্রিঙ্কস করতেন না, এবং যার কারণে উনি অত্যন্ত মানে ঠান্ডা মাথায় কাজটা করতে পারতেন। ওনার মানে হাতের কাজটা ছিল অসাধারণ, এই জন্য অনেক স্পর্শকাতর মামলাগুলোর পোস্টমর্টেম গুলো ওনাকে দিয়ে করানো হতো। তারা যাই হোক রসিল ভাই, ওই যে সময়টাতে এই ঘটনাটি ঘটেছিল সেই সময়টা তো আমি বললাম 86-87 সালের দিকে, এক্সাক্ট বলা মুশকিল, 86-87 এরকম বলতে পারছি না। তো ওই সময়টা ছিল মানে দুর্গাপূজার সময়।
আচ্ছা,
প্রথমত ওই দিনটা ছিল শুক্রবার, আবার ছিল ওই দিন হলো বিজয়া দশমীর দিন, যেদিন দুর্গাপূজার শেষ দিকে মানে চলে আসে আর কি প্রায়। তো ওই সময়ে রাজবাড়ি রেলওয়ে স্টেশনে রাত 10টার দিকে একটি লাশ পাওয়া যায়।
আচ্ছা,
এবং সবার চোখের সামনেই ওই লোকটি মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানায় যে রাত 10টার দিকে ওই সময় উনি মানে চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন, এবং ওই লোকটা একটু তান্ত্রিক গোছের, কেমন কেমন একটু ওই যে কবিরাজ টাইপের মনে হয় এরকম আর কি। কয়েকদিন ওনাকে স্টেশনে দেখা গিয়েছিল আর কি। হঠাৎ করে উনি চিৎকার চেঁচামেচি শুরু করেন এবং ছটফট করতে থাকেন, মানে প্রচন্ড শব্দে আর্তনাদ শুরু করেন। সবাই ওনার কাছে যায়, চাদরটা যখন সরায় ওনার শরীরের উপর থেকে, তখন দেখে যে উনি প্রচন্ড শব্দে হাত পা ছোড়াছুড়ি করতেছেন, এবং কিছুক্ষণের মধ্যে উনি মারা যান। এবং মারা যাওয়ার সাথে সাথে রাসেল ভাই একটা বিষয়ে সবাই খেয়াল করেন যে ওনার দুটো চোখ, মানে চোখ আমাদের আইবল বলি আর কি, যেটা আমরা চোখ বন্ধ করলে যে চোখটা আমাদের ফুলে থাকে, কিন্তু চোখ যদি আমাদের না থাকে তাহলে কিন্তু সেখানে গর্ত হয়ে থাকবে। তো সবাই দেখে যে তার চোখ ছিল কিছুক্ষণ আগে, হঠাৎ করে মনে হলো মানে অদৃশ্য ভাবে ওনার চোখ দুটো গায়েব হয়ে গেছে এবং ওখানে বিশাল গর্ত সৃষ্টি হয়ে গেছে। সবাই তো অবাক যে একটু আগে দেখলাম চোখ কোথায় গেল। তো যাই হোক রাসেল ভাই, সবার কাছে একটু অবাক লাগে, এবং তখনই রাজবাড়ি জেলা যে জিআরপি পুলিশ ছিল তারা রাজবাড়ি সদর থানায় যোগাযোগ করে। তো সদর থানা থেকে যখন পুলিশ আসে, পুলিশ এসে বললো যে এটা তো মনে হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে এটা অস্বাভাবিক মৃত্যু, তো ডোমকে ডাকা হবে আর কি লাশ কাটার জন্য। তো রাসেল ভাই ওই রাজবাড়ি রেলওয়ে স্টেশনের ঠিক কাছেই, মানে আধা কিলোমিটারও না, এতটুকু দূরেই কিন্তু একটা লাশ কাটা ঘর রয়েছে। তো এখন রাসেল ভাই সাধারণত নিতাই ডোম খুব স্পর্শকাতর বিষয়গুলো হ্যান্ডেল করতো, তো তো ওই সময় যেহেতু হিন্দুদের একটা দুর্গাপূজার উৎসব চলছিল, অন্যান্য ডোমরাও ওই সময় পাওয়া যাচ্ছিল না তাদেরকে। আর ওই সময় তো মোবাইল ফোনও ছিল না যে তাদেরকে ফোনে কন্ট্যাক্ট করে নিয়ে আসা হবে। তো যেহেতু খুব দ্রুততার সাথে ওইটা একটা বেওয়ারিশ লাশ পরিচয় ছিল না, দ্রুততার সাথে কবর দেওয়া হবে, যার কারণে ওই সময় নিতাই ডোমকে রিকোয়েস্ট করা হয়। নিতাই ডোম অনিচ্ছা সত্ত্বেও যেহেতু কাউকে পাওয়া যাচ্ছিল না, তো সে সেখানে যান। নিতাইদমের ভাষ্য অনুযায়ী লাশ কাটা ঘরে যাওয়ার সাথে সাথে, মানে উনি তো ছোটবেলা থেকে অনেক মানে আনলিমিটেড লাশ কেটেছেন, কিন্তু ওনার ভাষ্য অনুযায়ী জীবনে এই প্রথম একটি লাশ দেখে হঠাৎ করে কেন জানি ওনার খুব ভয় লাগছিল। মনে হচ্ছিল যে কেন জানি এই লাশটা মানে মানে কাটতে উনি ভয় পাচ্ছেন, প্রচন্ড ভয় পাচ্ছেন। কেন জানি ওনার ভাষ্য অনুযায়ী মনে হচ্ছিল যে উনি খুব ভয় পাচ্ছেন। তো রাসেল ভাই উনি তখন সাধারণত লাশ উনি যখন কাটেন ডাক্তার থাকে, তারপর পুলিশের কিছু লোক দাঁড়ানো থাকে। তো ওই সময় যেহেতু রাসেল ভাই ফ্রাইডে ছিল, আবার দুর্গাপূজার একটা ছুটি ছিল, এই জন্য হসপিটালে মানে ডাক্তারও সংকট ছিল, তারাও তো একটু ছুটিতে যাবে। তো ওই সময় যাই হোক, ওই সময় যেহেতু মোবাইল ফোন ছিল না, ডাক্তারকে খবর দেওয়া হয়। তো ডাক্তার বলেন যে আমি যত দ্রুত সম্ভব আমি আসতেছি, আপনারা কাজ শুরু করে দেন আর কি। তো ওই সময় ডাক্তার তখন এসে পৌঁছেনি ওই জায়গাটাতে, কিন্তু তাড়াতাড়ি যখন দেখলো যে এটার লাশ কোথায় এর পরিচয় জানা যাচ্ছে না, তো এইটা নিয়ে আসলে ওনাদের অতটা গরজ ছিল না, তার কারণে ডাক্তারের অনুপস্থিতিতে লাশটা কাটা শুরু হয় রাসেল ভাই। তো এমন সময় দায়িত্বরত যিনি পুলিশ অফিসার ছিলেন ওনার, উনি লাশ কাটা ঘরের ওখানে দাঁড়ায় থাকা মানে দরজার কাছে দাঁড়িয়েছিলেন উনি, হঠাৎ করে ওনার যে ওয়ারলেস সেটটা ছিল, যে ওয়াকি টুকি ছিল, তো ওনার কাছে মনে হচ্ছিল যে ওয়াকি টুকিতে হয়তো বা নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে, কথা একটু অস্পষ্ট আসছে। তো উনি চিন্তা করলেন একটু রাস্তার দিকে যাই, তাহলে আমি একটু কোনো মেসেজ, জরুরি মেসেজ আছে কিনা একটু রিপ্লাই দিয়ে আসি। তো উনি কিছু সময়ের জন্য ওইখান থেকে সরে গিয়েছেন।
আচ্ছা,
তো পুলিশ অফিসার যখন ফিরে আসছেন, মানে হয়তো বা 3-4 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিট, 5 মিনিট পর যখন পুলিশ অফিসার ফিরে আসছেন লাশ কাটা ঘরে, তখন উনি দেখছেন যে লাশ লাশের জায়গায় রয়েছে, ওই ডোম অজ্ঞান হয়ে পাশে পড়ে আছে। তখন উনি অন্য কনস্টেবলদেরকে ডাকেন, ডোমের চোখে মুখে পানি ছিটা দিয়ে তাকে জ্ঞান ফেরানো হয়। তখন ডোমকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছে, তখন ডোম বলে যে এই লাশ আমাকে প্রচন্ড জোরে একটা থাপ্পড় মেরেছে।
আচ্ছা,
তখন সবাই একথা শুনে সবাই অট্টহাসিতে ফেটে পড়ে, এটা কিভাবে সম্ভব, লাশ তোমাকে থাপ্পড় মারো কি
সম্ভব,
নিশ্চয়ই তুমি এটা অন্য কিছু ভুল দেখেছো বা ভুল। বলে না, এই যে দেখেন আমার মুখের দিকে তাকান, তখন দেখা যায় রাসূল ভাই ওনার মুখে পাঁচ আঙ্গুলের দাগ বসে আছে, মানে এত জোরে চর মেরেছে। এখন এটা রাসূল ভাই অন্য কিছু মারতে পারে, জিন ভূত এসব মারতে পারে, কিন্তু পুলিশ অফিসার ভাই খেয়াল করলেন যে যেহেতু ওই সময়ে হিন্দুদের একটা উৎসব, আমরা রাসূল ভাই ছোটবেলায় বিভিন্ন বিদায় অনুষ্ঠান গুলোতে বা আনন্দের উৎসব গুলোতে আমরা মাঝে মাঝে জড়ি খেলা খেলতাম আর কি, ওই আমরা এখন আমরা তো জড়ি বলি, অন্য অঞ্চলে হয়তো অন্য কোনো শব্দ ব্যবহার করে, ওই যে চক চিক চিক করে আর কি মুখে টুকে লেগে থাকে। তো যেহেতু ওই সময় হিন্দুদের দুর্গা পূজার উৎসব ছিল, ডোমের মুখে কিন্তু জড়ি ছিল রাসূল ভাই।
আচ্ছা,
তখন পুলিশের ওই অফিসার উনি লাশের হাত চেক করছিলেন এবং হাতে দেখলেন সত্যি তার হাতে এই জড়ি লেগে আছে, তার মানে সত্যি এই হাত দিয়ে চর মারা হয়েছে তাকে। কিন্তু এটা কিভাবে সম্ভব, এটা উনিও কোনো কিছু মিলাতে পারছিলেন না। তারপর বললো যে ঠিক আছে তুমি লাশ কাটো, তোর দম নিতাই দম বলছে যে আমি এই লাশ কাটতে পারবো না। তারপর বলছে যে না এখন কাটতে তো হবেই, তার নিয়ম যেভাবে পারো লাশ কাটো। তাকে আসলে ভাই কোনো মতে লাশের পোস্টমর্টেম করা হয়, পোস্টমর্টেম করার পরে ওই রাত্রেই তাকে দাফন করা হয়। এখন রাসূল ভাই যে জায়গাটাতে দাফন করা হয়েছে, আমি ওই জায়গা সম্পর্কে এর আগেও বেশ কয়েকবার স্টোরি বলেছিলাম, সেটা হলো রাজবাড়ি জেলার এই লোকশের নামক একটা জায়গায়। ওখানে পাশাপাশি দুটো কবরস্থান আছে, একটা কবরস্থান হলো বেওয়ারিশ মুসলিম লাশদের, যারা মুসলিম আর কি তাদের কবর কবর দেওয়ার জন্য, আর একটা পাশে একটা জায়গা আছে যেটা সাধারণত মানে হিন্দুদের মধ্যে নিম্ন বর্ণের লোক যারা আছেন তাদেরকে ওখানে কবর দেওয়া হয় আর কি। এই দুইটা পাশ আছে ওই জায়গাটাতে, এবং দুইটা এই জায়গাটা আমাদের রাজবাড়িতে বেশ হন্টেড জায়গা হিসেবে পরিচিত, যেটা আমি এর আগেও অনেকবার বলেছি আর কি। তো ওই মুসলিম যে অংশটা সেই অংশে তাকে কবর দেওয়া হয় আর কি। এখন রাসূল ভাই কবর দেওয়া যখন হয়ে যায় স্বাভাবিকভাবে দম মনে করেছে যে এরকম ঘটনা ঘটে না, সে এরকম ঘটনা ঘটেছে, সে মানসিকভাবে বিপর্যস্ত। কিন্তু এরপর থেকে ওই ডোমের সাথে বেশ কয়েকটা ঘটনা ঘটা শুরু করে। যেমন ডোম রাতের বেলা যখন কখনো একা একা বাসায় ফেরার সময় ওনার মনে হতো যে কেউ ওনার পিছনে হাঁটছে চাদর পরে, তো উনি প্রথম দিকে এগুলো অতটা বেশি পাত্তা দিত না। কিন্তু এটা যখন কন্টিনিউ ঘুরতে থাকলো, তখন উনি একদিন ঘুরে কাছে গিয়েছে যে কে দেখার জন্য, তখন রাসূল ভাই তাকে দেখে যে ওই যে লাশটি সে কেটেছিল ওই লাশটি চাদর পরা, এবং সে শনাক্ত করলো ওই যে রাসূল ভাই লাশের চোখ ছিল না। উনি খেয়াল করলেন যে এই আমাদের চোখের যে জায়গাটা সেটা বিশাল গর্ত হয়ে আছে, সেখানে কোনো চোখ নাই। তো এটা দেখে উনি প্রচন্ড জোরে দৌড় দিয়ে বাড়িতে চলে আসেন। তো এরপরে আরো কয়েকটা ঘটনা ঘটে, যেমন উনি রাতের বেলা যখন একা একা আসেন তখন দেখা যায় যে মাঝে মাঝে বড় আকৃতির বিড়াল বা বড় আকৃতির কুকুর উনার পথ আগলে ধরে, এবং অদ্ভুত বিষয় যে ওই কুকুর এবং বিড়ালের কিন্তু ওই সবই আছে কিন্তু চোখ দেখা যায় না।
আচ্ছা,
মানে চোখ নাই, ওই চোখ দুটো কেউ খুবলে উঠে নিয়েছে। তো বাইরের এই ঘটনাগুলো যখন রাসূল ভাই মানে ঘটা শুরু করেছিল, তখন উনি এরপর থেকে কি হতো, উনি যখন রাতের বেলা কখন একা একা আসতেন না, লোক সাথে নিয়ে আসতেন, একটু ভয় উনি ভয় পাওয়া শুরু করেন আর কি। তো তখন বাইরের এই ঘটনা যখন বন্ধ হয়ে গেল, তখন রাসূল ভাই ঘরেই ঘটনা ঘটা শুরু করলো, কারণ উনি বিপত্নিক ছিলেন, কারণ বেশ অনেক বয়স্ক ছিল, ওনার ওয়াইফ মারা গেছিলেন আগে। তো উনি রাতের বেলা ফিল করতেন যে কে যেন ওনার পাশে শুয়ে আছে।
আচ্ছা,
এবং উনি যখনই পাশে তাকাতেন তখন দেখতেন যে ওই সেই লাশটা ওনার পাশে শুয়ে আছে, এবং লাশটা হাত দিয়ে খপ করে ওনার হাতটা চেপে ধরত, এবং উনি অনেক চিৎকার চেঁচামেচি করত। আশেপাশের লোকজন যখন চলে আসতো তখন দেখা যেত ওখানে কিছুই নাই। তো এই ধরনের ঘটনা রাসূল ভাই ওনার সাথে প্রায়শই ঘটছিল। তো এটা ওনার সাথে ঘটছিল, ওদিকে রাসূল ভাই আর একটা ঘটনা ঘটে, মানে এখানেই শেষ না। ওই যে স্থানটাতে কবর দেওয়া হয়েছে, কবর দেওয়ার প্রথম মানে যে রাত্রে কবর দেওয়া হলো, তার পরের দিন থেকে আর একটা ঘটনা ঘটা শুরু করে। ওই ওখানকার যারা লোকজন আছে কবরস্থানের পাশে তারা বলেছে, সেটা হচ্ছে যে কবর দেওয়ার পরেই প্রতি রাত্রে ওই কবরস্থান থেকে প্রচন্ড জোরে চিৎকার এবং চেঁচামেচির আওয়াজ আসত।
আচ্ছা,
তো ওনারা যখন আলো নিয়ে যেতেন যে কি হয়েছে এখানে কে আছে, তখন আর কোনো শব্দ পাওয়া যেত না। তো এই ধরনের ঘটনা আসলে তিন দিন ঘটেছিল।
আচ্ছা,
তিন দিন পরে আর ঘটে নাই, তিন দিন এই ধরনের ঘটনা ঘটেছিল। ওই নিতাই যে ডোম, উনি এরপরে মাঝে মাঝে রাত্রে স্বপ্ন দেখা শুরু করেন। স্বপ্নে দেখছেন যে ওই সেই লাশটা বড় একটা রামদা হাতে নিয়ে ওনাকে তাড়া করছে, এবং বলছে যে তাড়াতাড়ি আমার আমাদেরকে যেখানে কবর দেওয়া হয়েছে আমার কবরটা অন্য জায়গায় দেয়, এখান থেকে সরাতে হবে। তো এখন রাসূল ভাই মানে উনি তো একজন ডোম, স্বাভাবিকভাবে নিম্ন বর্ণের লোক, ওনার কথা কেন শুনবে লোকজন, এটাও একটা বিষয়। তারপরেও উনি ওখান থেকে যখন এই ধরনের স্বপ্ন উনি বারবার দেখছিলেন, তখন উনি ওই কবরস্থানের পাশের প্রতিবেশীদের গিয়ে বিষয়টা শেয়ার করার পরে প্রতিবেশীরা বলেন হ্যাঁ আমরাও তো তিন, তখন এলে বিষয়টা প্রকাশ হয় যে হ্যাঁ আমরাও এরকম শব্দ শুনেছি এখানে। তখন প্রতিবেশীদের সহযোগিতা বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এইটা কবরটা এখান থেকে সরিয়ে একটু অন্য জায়গায় দিয়ে দিই। তো রাসেল ভাই ওই কবরটা আসলে ওনারা ভুল করে এমন একটা জায়গায় দিয়ে ফেলছিলেন রাতের বেলা, বুঝতে পারেন নাই, সেটা হলো ওই কবরস্থানের ঠিক কাছাকাছি আর একটা কবরস্থান আছে যেখানে মানে ওই এলাকার কিছু লোকজন মারা গেলে সেখানে কবর দেওয়া হয়, এটা বেওয়ারিশ লাশদের কবরস্থান না। ওনারা ভুল করে আসলে ওই জায়গাটা রাতের বেলা কবর দিয়ে ফেলেছেন, অতটা বুঝতে পারেন না, বুঝে এটা দিয়ে ফেলেছিলেন আর কি। তো ওই জায়গাটাতে একজন নামাজি ব্যক্তির একটা কবর ছিল, তো ওই কবরে ওনার কবর হয়ে গিয়েছিল। কিন্তু ওনারা যখন কবর খুঁড়েছেন, কবর খোঁড়ার পর অদ্ভুত একটা ব্যাপার রাসেল ভাই সবাই খেয়াল করেছেন, সেটা হচ্ছে ওই ডেড বডির মাথা ছিল না। মানে ওনারা পোস্টমর্টেম করার পর তাকে দাফন করেছে, দাফন করার পর ওনারা যখন কবরটা খুলেছে তখন দেখে যে কবর লাশ ঠিকই আছে, চার পাঁচ দিনে নষ্ট হয়ে গেছে কিছুটা, কিন্তু দেহতে কোনো মাথা নাই।
আচ্ছা,
এটা সবার মনে একটা সন্দেহের উদ্রেক করে এবং ওই নিতাইডম বলে যে মাথাটা নিশ্চিত ধারালো কোনো কিছু দিয়ে কেটে নিয়ে যাওয়া হয়েছে, এরকম একটা নিদর্শন আছে, মানে তারা বুঝতে পারছে। তখন ওই নিতাইডম মানে সন্দেহ করে যে এই লোকটি নিশ্চয়ই কোনো ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত ছিল।
আচ্ছা,
তো আসলে এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে যারা ব্ল্যাক ম্যাজিক করেন বা এই কোন তন্ত্রমন্ত্র সাধনা করেন, আমরা অনেক সময় শুনেছি এবং এটা নতুন কিছু না, এটা হাজার হাজার বছরের পুরাতন একটা বিষয় যে তাদের কবর কবর হয়ে গেলে অনেক সময় অন্য তান্ত্রিকরা এসে ওই রিচুয়াল করার জন্য বা তাদের তার তন্ত্রমন্ত্র সাধনার জন্য এই মাথাগুলো তারা কেটে নিয়ে যান।
জি,
এই ধরনের ঘটনা মানে অনেক হাজার হাজার বছর আগে থেকেই ঘটে আসছে বা এখনো ঘটছে এটা। তো ওনারা পরবর্তীতে লাশটা ওই বেওয়ারিশের ওইখান মানে ওইখানে সরিয়ে নিয়ে আসেন এবং ওইটা নিয়ে আসার পরে রাসেল ভাই এই মাসখানেক পরে ওই ব্যক্তির মানে ঠিকানা পাওয়া যায়। ওনার বাড়ি ছিল মানে কুমারখালীর ওইদিকে, কুষ্টিয়ার কুমারখালীর ওইদিকে ওই লোকটির বাড়ি ছিল। উনি আসলেই মানে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতেন।
আচ্ছা,
এবং ওনার ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করার কারণে বেশ কিছু কারণে গ্রাম থেকে ওনাকে বিতাড়িত করা হয়েছিল। পরে উনি কিছুদিন রাজবাড়িতে আসছিলেন এবং উনি ওই হঠাৎ করে রাত্রেবেলা উনি মারা যান এবং তারপরে এই ধরনের কিছু অদ্ভুত ঘটনা ঘটে। তো আসলে নিতাইডম অনেকদিন জীবিত ছিলেন, তো যখন ওনার কবরটা সরিয়ে আনা হয় তারপর থেকে ওই ধরনের ঘটনা ওনার সাথে কোনোদিন ঘটে নাই। এখনো ওনার ফ্যামিলির লোকজন মানে পারিবারিক ভাবে এই ডোমের পেশার সাথে জড়িত আছেন আর কি রাজবাড়িতে। তো এটাই ছিল রাসেল ভাইয়ের ফার্স্ট স্টোরি।
ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনার প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন, আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে, তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো।
আসসালামু আলাইকুম রাসেল ভাই।
ওয়ালাইকুম আসসালাম।
তালহা
জি,
প্যারানর্মাল সোসাইটি গ্রুপের পক্ষ থেকে আসছি। তো রাসেল ভাই, আজকে আমি যে স্টোরিটা শেয়ার করতে চাচ্ছি সেটা আমার খুব কাছের একটা মানুষের সাথে ঘটে যাওয়া কাহিনী। তো সে মূলত ঢাকার বাইরে থাকে, সে ঢাকায় আসছিল এই জন্য যে ঢাকায় থেকে সে কোন একটা রুম ভাড়া নিয়ে পড়াশোনা করবে, তারপরে কোনো টিউশন ইউশন করে তারপরে তার হাত খরচ চালানি, মানে ব্যাচেলর লাইফটা যেরকম হয় আর কি। তো সে যখন আসবে তো তার সাথে আরো দুজন ফ্রেন্ড ছিল, তো তারা তিনজন ফ্রেন্ডের মধ্যে দুজন ফ্রেন্ড হচ্ছে ঢাকার দিকে রওনা হয়েছিল, যে ওরা মানে কোন রকম একটা ব্যবস্থা ব্যবস্থা করে তারপরে একবারে তাদের যত কিছু আছে সবকিছু নিয়ে তারপরে তার আরেকজন যে বন্ধু আছে তাকে নিয়ে চলে আসবে। তো একজন তো ছিল আমার বন্ধু, আরেকজন তার সাথে যে ছিল সেই ছেলেটা মানে হিন্দু ধর্মের ছিল, একটা হিন্দু ছেলে ছিল আর কি। তো তারা যখন ঢাকায় আসে তারা প্রথমেই আসে হচ্ছে আপনার পুরান ঢাকার দিকে। তো পুরান ঢাকায় এই জন্য আসে যে এখানের যে হোস্টেলগুলো বা এখানে যে রুমগুলো ভাড়া দেওয়া হয় সেই ভাড়াগুলো তুলনামূলক অন্যান্য জায়গা থেকে তুলনামূলক ভাড়াগুলো কম। তো এই জন্য তাদের বাজেটটা যেন কুলায় যায় ব্যাপারটা, অর্থাৎ তারা যেন ঠিকঠাক মতো থাকতে পারে এই জন্য তারা পুরান ঢাকাতে বাসাটা খোঁজা মানে শুরু করে। তো ঢাকায় আসার পর, পুরান ঢাকায় আসার পর তারা বিভিন্ন জায়গায় এরকম বাসা খোঁজাখুঁজির পর তারা সারাদিন না পেয়ে মানে পায় নাই বিভিন্ন কারণে, হয়তো তাদের বাজেটে কোলায় নাই বা অনেকে নিতে চাচ্ছিল না তিনজন বলে, হ্যাঁ তারা তিনজন একটা রুমে থাকতে চাচ্ছিল, এরকম বিভিন্ন ঝাইঝামেলার কারণে তারা থাকতে পারে নাই কোথাও, কনফার্ম করতে পারেনি। তো সারাদিন ঘোরাঘুরির পর সন্ধ্যার দিকে তারা একটা বাসার নিচ দিয়ে যাচ্ছিল, তো সেই বাসার নিচে যে দারোয়ান ছিল সেই দারোয়ানকে মানে তারা একটু ভদ্রভাবে জিজ্ঞাসা করছে যে আচ্ছা চাচা, এই আশেপাশে আপনার জানা মতে কোনো হোস্টেল বা ব্যাচেলর ভাড়া দেয় এরকম কোনো বাড়ি আছে কিনা, যদি আপনার জানা থাকতো তাহলে আমাদের একটু উপকার হতো, আমরা বাড়ি ভাড়া নেওয়ার জন্য আসছি। তো দারোয়ান তাদেরকে নিয়ে বাসার ভিতরে গেছে, তাদেরকে নিয়ে বাসার ভিতরে গিয়ে এই বাড়ির যে মালিক সেই বাড়ির মালিকের সাথে তাদের মানে দেখা করায় দিছে আর বলছে যে আপনি একটু কথা বলেন তাদের সাথে। তো বাড়ির মালিকের কাছে নেওয়ার পর তারা দুজন ছিল, তো তাদের মানে ভালো মন্দ জিজ্ঞাসা করে, শুরুতে ভালো মন্দ জিজ্ঞাসা করার পর বলছে যে আচ্ছা বাসা ভাড়া নিবা ভালো কথা, বাট তোমরা মানুষ কয়জন? তো বলছে যে হ্যাঁ আমরা আমরা আজকে দুজন আসছি, পরে কনফার্ম হয়ে গেলে আমরা আর আমাদের আরেকজন আসছে তাকে আমরা নিয়ে আসবো, মানে আমরা মোট তিনজন। তো রাশেদ ভাই একটা জিনিস মানে পয়েন্ট করে রাখতেছে যে এই বাড়িওয়ালার সাথে তাদের যে এখন কথাবার্তা হচ্ছে, এই জিনিসটা আমি পরে ক্লিয়ার করে দিব যে সেই কথাটা কেন বলছিল যে তোমরা কয়জন আসো। আচ্ছা তো তাদেরকে বলছে যে ঠিক আছে তোমরা যদি থাকতে চাও তাহলে কোনো সমস্যা নেই, তোমরা দেখতেই পারতেছো এই বাসার এখন মানে যে অবস্থা সেখানে সব গোডাউন মানে সব জায়গায় বিভিন্ন ধরনের মাল সামান রাখা আছে, মানে হাড়ি পাতিলের বস্তা রাখা আছে, মানে এটা একটা গোডাউনের মতো। তো তোমরা ডিরেক্টলি মানে একদম থার্ড ফ্লোরে চলে যাও, থার্ড ফ্লোরে গেলে তোমরা দক্ষিণ পাশে দেখবে একটা রুম আছে, হ্যাঁ সেই রুমে তোমরা দেখে আসো, যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা তোমাদের মানে যতটুকু সাধ্য যতটুকু দিয়ে থাকতে পারলে তোমরা খুশি, ততটুকু ভাড়া তোমরা দিও তোমাদের সন্তুষ্ট মতো, মানে তাদের উপর কোনো ভাড়া
প্রেশার নাই,
নির্ধারিত করেনি। তো তারা যখন গেছে তখন হচ্ছে মাগরিবের আজানের একটু আগ মুহূর্তে আর কি। তো বাসাটা যখন দেখতে গেছে রুমটা, তো রুমটা মানে দরজাটা খুলেই তারা বুঝতে পারছে যে এই এই রুমের মধ্যে প্রায় বছর খানিক ধরে কেউ থাকে না, এখানে যে কারো বসবাস নাই এটা তারা দেখে বুঝতে পারছে, বিভিন্ন জায়গায় মানে ময়লা পড়ে আছে, মাকড়সার জাল পড়ে আছে। তো তারা আর একটু ভিতরে গেছে, ভিতরে যাওয়ার পর ভিতরে যে আরেকটা গেট ছিল ওই গেট খুলে যখন ঢুকছে তখন দেখছে যে একটা মহিলা মানে জড়ো সড়ো হয়ে, তার গায়ে থ্রি পিস ছিল, মাথায় একটা ওনা ছিল, সে জড়ো সড়ো হয়ে মানে মানে একদম আটো সাটো হয়ে শুয়েছিল একদম। তো তাদেরকে দেখে ওই মহিলা শোয়া থেকে উঠে গেছে, শোয়া থেকে উঠে গিয়ে বলছে যে বাসা দেখতে আসছো? আচ্ছা ঠিক আছে দেখো, এটা বলি সে মানে চলে গেছে বাসা মানে রুম থেকে চলে গেছে। তো তারা বিষয়টা তেমন একটা মাথায় নেয়নি, যেহেতু বাসার নিচে লোকজন আছে, সেহেতু এই মহিলা যদি বাসারই কেউ হয় তাহলে তারা তারা তো জানেই যে এই মহিলাটা কে। তো তারা তেমন একটা মাথায় নেয়নি যে এই মহিলাটা কোথেকে আসতো বা এখানে এইভাবে কেন শুয়েছিল, তারা তেমন একটা ব্যাপারটা মাথায় নেয়নি। তো তারা রুম টুম সব দেখছে, রুম টুম দেখার পর তাদের মনে হয়েছে যে ঠিক আছে আমরা তিনজনের জন্য এই রুমটা পারফেক্ট, আমরা এটাতে থাকতে পারি, যেহেতু আমাদের উপর প্রেশারও নেই টাকা পয়সার। তো বাড়িওয়ালার কাছে গেছে, বাড়িওয়ালার কাছে গিয়ে বলছে যে আচ্ছা আঙ্কেল আপনি কনফার্ম করেন আমরা এক সপ্তাহের মধ্যে চলে আসতেছি। তো এক সপ্তাহ পর তার যে আরেকটা ফ্রেন্ড ছিল, মানে তারা মোট তিনজন, তো একজনের কথা তো বললামই যে আমার ফ্রেন্ড, আরেকজন হিন্দু একটা ছেলে ছিল, আর একটা ছেলে ছিল যে একটু ধার্মিক টাইপের মানে নামাজ কালাম পড়তো, এই জন্য আমি ধার্মিক বললাম আর কি। তো তারা তিনজন চলে আসে, তারা তিনজন আসার পর ওই বাসে যখন উঠে তখন মানে টানা এক মাস দেড় মাস তারা একদম নর্মালি চলতেছিল, মানে খুবই ভালো, তাদের কোনো টেনশন নেই, কোনো রকমের খারাপ কিছু দেখতেছে না, তাদের কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু দেড় মাস পর তারা একটা জিনিস খেয়াল করে যে মাঝে মাঝে রাতের বেলা তাদের ওয়াশরুমের যে মানে ভেজা স্যান্ডেলটা আছে, সেই ভেজা স্যান্ডেল কিন্তু আসে ভাই, যদি স্যান্ডেল ভেজা থাকে তাহলে সেটা যদি কেউ হাঁটে তাহলে সেটার আওয়াজটা কিন্তু ভিন্ন হয়, সাধারণভাবে হাঁটলে এক ধরনের আওয়াজ হয় কিন্তু ভেজা স্যান্ডেল কিন্তু মানে মানে অন্য ধরনের একটা আওয়াজ হয়, মানে বোঝা যাচ্ছে এটা একটা ভেজা স্যান্ডেল। তো এই জিনিসটার আওয়াজটা বেশি খেয়াল করে হচ্ছে আমার যে ফ্রেন্ডটা, যার থেকে আমি ঘটনাটা কালেক্ট করছি, সেই জিনিসটা বেশি খেয়াল করে। তো একটা জিনিস বলিনি রাসেল ভাই, যে ওই হিন্দু যে ছেলেটা ছিল সেই ছেলেটা কিন্তু কখনো প্যারানর্মাল কোনো বিষয় সে কখনো ফেস করে নাই, তো তার এইসব বিষয় মানে জিনিস কখনো বিশ্বাসী হয় না, আর সে মানে মানে খুব সাহসী একটা মানুষ। তো এই কথা শোনার পর তার কাছে ব্যাপারটা একটু হাস্যকর মনে হয়েছে, আর তাকে বলছে যে মানে তাদের মধ্যেই মানে ব্যাপারটা একটু হাসাহাসি করে বলছে যে তোর কি মনে হয় যে জিনরা এতই পয় পরিষ্কার যে একদম জুতা পরে হাঁটাহাঁটি করবে, বাথরুমে যাবে জুতা পরে, বাথরুম থেকে বের হবে জুতা পরে, এতই পয় পরিষ্কার ওরা, মানে একটু মজা করে বলছে, উড়ে দিছে কথাটা। তো ঠিক আছে ও বুঝে নিছে যে আচ্ছা ঠিক আছে আমার শোনায় মানে শুনতে ভুল হয়েছে হয়তো। তো তারপরে আমার ফ্রেন্ড তার কিছুদিন পরে যে জিনিসটা মানে একটা স্বপ্ন সে দেখত, হঠাৎ করে একটা স্বপ্ন সে দেখা শুরু করছে, স্বপ্নটা এমন ছিল যে তারা যে ফ্লোরে শুয়ে থাকে, যে ফ্লোর তাদের কোনো খাট ছিল না, ফ্লোরে তারা বেড করে শুয়ে থাকতো। তো ওই মানে তারা দুজন বাকি যে দুজন ফ্রেন্ড তারা একসাথে শুইতো আর সে একটু আলাদা হয়ে শুইতো আর কি। তো তার পাশে একটু জায়গা খালি ছিল, স্বপ্নে সে দেখতো যে ওই যে মহিলাটা যারা যে মানে বাসা যখন দেখতে আসছে তখন যে মহিলাটাকে শুয়ে থাকতে দেখছিল সেই মহিলাটা সেম জামা পরা, হ্যাঁ তার দিকে ঘুরে খুব মানে করুণ দৃষ্টিতে তাকায় আছে, মানে এমন ভাবে যেন সে কোনো সাহায্যের আবেদন চাচ্ছে। তার মুখটা একদম মলিন ছিল, কিছু একটা বলতে চাচ্ছিল সে, এই এরকম মানে মুখটা করে আছে। তো স্বপ্নটা যখন দেখছে তো ঘুম থেকে ওঠার পর এই স্বপ্নটা ওই হিন্দু ফ্রেন্ডটাকে বলছে যে আমি ওরে দেখছি, আমি ওই মহিলাটাকে দেখছি। তো ওই হিন্দু ফ্রেন্ডটা বলছে যে এটা একটা নর্মাল ব্যাপার, আমরা অনেক সময় এরকম স্বপ্নে দেখি, একটা মানুষকে একবার দেখে তাকে আমরা স্বপ্ন দেখতেই পারি, এটা স্বাভাবিক ব্যাপার, এটা যত ঘাবড়ানোর কি আছে। তো আচ্ছা ঠিক আছে স্বপ্নকে আমি স্বপ্ন ভাবে নিলাম, তারপরে সেটা মানে মানে বাদ দিয়ে দিল, আচ্ছা ঠিক আছে। তো কিন্তু সেকেন্ড দিনই ভাই একদম মানে তো পরের দিনই সে সেম জিনিসটা আবার দেখলো যে ওই মহিলাটা তার পাশে শুয়ে আছে আর পাশে শুয়ে ওরকম ভাবে মানে করুণ দৃষ্টিতে তার কাছে কিছু একটা বলতে চাচ্ছিল, সাহায্যের আবেদন চাচ্ছিল, মানে এমন একটা মুখ নিয়ে সে শুয়ে আছে। তো সেকেন্ড দিন দেখার পর তার মনে একটা খটকা বাজছে যে আমি ঠিক আছে একদিন দেখলাম ভালো কথা, কিন্তু লাগাতার দুই দিন সেম জিনিস কেন দেখলাম। তখন তার মনে হয়েছে যে আমি আমাকে কোনো মেসেজ দেওয়া হচ্ছে বা আমাকে কি কোনো এই স্বপ্নের মাধ্যমে কিছু বোঝানো হচ্ছে যে এই বাসায় কিছু আছে বা কিছু ঘটতে চলছে আমাদের সাথে, এমন কোনো মেসেজ আমাকে দেওয়া হচ্ছে কিনা। তো সেই দিন মানে সেই স্বপ্নটা মানে তার ফ্রেন্ডকে বলে নাই, কারণ ওরা সবসময় মজা করে উড়ায় দেয় সবকিছু। একদম তার পরের দিন মানে থার্ড দিন মানে লাগাতার তিন দিন এই স্বপ্নটা দেখলো আর কি। তৃতীয় দিন যেই স্বপ্নটা দেখছে যে সেই মহিলাটা সেভাবেই শুয়ে আছে, মানে তার দিকে ওইভাবেই তাকায় আছে, কিন্তু যে জিনিসটা অতিরিক্ত দেখছে সেটা হচ্ছে তার পায়ের সামনে একটা শুকর দাঁড়ানো ছিল। এটা একটা শুকর দাঁড়ানো ছিল আর শুকরের হাতে একটা ধারালো অস্ত্র বা এমন কিছু ছিল যেটা দিয়ে মানুষকে আঘাত করলে সে মারা যাবে, এমন কোন ধারালো অস্ত্র ছিল। আর সেই মহিলাটা তার দিকে তাকায় এরকম ভাবে মানে করুণ দৃষ্টি তার তাকায় ছিল। তো এই দিন স্বপ্নটা দেখে তার ভয় লাগছে যে না এটার একটা মানে আছে, অবশ্যই এটার একটা মানে আছে, নাহলে আমি লাগাতার এরকম ভাবে আমাকে একটা জিনিস বারবার দেখানো, হ্যাঁ এটার একটা অবশ্যই একটা মানে আছে। তো তার যে একটা ধার্মিক ফ্রেন্ড ছিল সেই ধার্মিক ফ্রেন্ডটাকে বলছে যে ভাই আমি এরকম জিনিস বারবার দেখতেছি। আর এই মহিলাটাকে যখন আমরা বাসায় আসছিলাম তখন আমরা দুজন এই মহিলাটাকে বাসায় দেখছিলাম যে এই মহিলাটা বাসায় শুয়ে আছে, আমি সেম জামা কাপড়ই তাকে দেখছি। তো ওই ফ্রেন্ডটা বলছে যে আচ্ছা যেহেতু এটা স্বপ্নের ব্যাপার, স্বপ্নের তাবিরের ব্যাপার, সেহেতু এটা যেমন তেমন একটা ব্যাখ্যা করে দিলে কিন্তু এটা ঠিক হবে না, যেহেতু উল্টাপাল্টা তাবির করলে সেটাও সত্যি হয়ে যেতে পারে। তো এমন কাউকে জিজ্ঞাসা করবো যে স্বপ্নের তাবিরের ব্যাপারে খুব অভিজ্ঞ, এমন কোন হুজুরের কাছে গিয়ে তারপরে সেটা আমরা তার কাছে যদি জানাই তাহলে সে যেটা বলবে সেই অনুযায়ী আমরা চলতে পারবো, সে আমাদের জন্য ভালো হবে। তো তখন তারা হয়তো কাউকে পায়নি এরকম ভাবে, তো সেটা শেয়ার করা হয় নাই অল্প সময়ের মধ্যে। তো কিছুদিনের মধ্যে মানে তারা হোস্টেলটা মানে ছুটিতে পায়, একটা ছুটিতে তারা হোস্টেলটা ছেড়ে যার যার বাসা চলে যায়। যার যার বাসা চলে যাওয়ার পর যখন তাদের ছুটিটা শেষ হয় তখন ওই যে তাদের হিন্দু একটা ফ্রেন্ড ছিল তাদের মধ্যে, সেই হিন্দু ফ্রেন্ডটা মানে একদিন আগে চলে আসে, তাদের একদিন আগে চলে আসে, হয়তো টিকিটের কোনো সমস্যার কারণে বা যে কোনো একটা সমস্যার কারণে বাকি দুজন একটু পরে লেট করে আসে, বাকি সে একদিন আগে চলে আসে। তো হোস্টেলে চলে আসার পর বা তার রুমে চলে আসার পর সে রুম টুম গোজগাছ করে তারপরে নিজের মতো কাজ করতেছিল। সন্ধ্যার দিকে সে পড়তেছিল, তার পড়ার টেবিলে পড়তেছিল, সে খেয়াল করছে যে তার রুমে কেউ আলতো করে নক করতেছে, তার রুমের গেটে কেউ নক করতেছে। তো স্বাভাবিক সে গেল, যে কোনো নক করতেই পারে বাসায়, যদিও কোনো হয়তো দারুণ হতে পারে, বাড়িওয়ালা হতে পারে, যদিও এখানে কেউ থাকে না বাট হতে পারে কেউ। তো নর্মালি ব্যাপারটা নিয়ে সে গেটের সামনে গেল, গেট খুলে যেটা দেখলো এই সেই মহিলা যে মহিলাকে সে মানে বাসায় যেদিন ঢুকছিল সে যে মহিলাকে শুয়ে থাকতে দিচ্ছিল এটাই সেই মহিলা। সেই মহিলা এসে তার কাছে মানে কান্না কান্না করে বলতেছে যে বাবা আমার ছেলে এখন বাসায় আসে না, ও এখন বাসায় আসতেছে না, ও একটু খুঁজে বের করো, ও একটু খুঁজে বের করো। এটা বলেই ওই মহিলা সিঁড়ি দিয়ে নিচে দৌড় দিছে।
আচ্ছা,
তো ওই মানে ওই ছেলেটা মানে কোনো কিছু চিন্তা করেনি যে আমি কি যাবো নাকি যাবো না, বা এই মহিলাটাকে আমার ফ্রেন্ড স্বপ্ন দেখছে আর সেদিনও আমি দেখলাম, মানে তার ভিতরে ওই প্রশ্নগুলোর থেকে বেশি আসতেছিল যে মানবতার খাতির আমি চলে যাই, আমি তাকে সাহায্য করি, ছেলেটাকে খুঁজে বের করি। তো ওই মহিলাটার পিছনে পিছনে যাচ্ছিল সে, তাদের মধ্যে মানে পার্থক্যটা বেশি ছিল না, মানে সে এতটুকু পার্থক্য ছিল যে সে যদি গেট থেকে বের হয়ে মানে এদিক সেদিক তাকায় তাহলে ওই মহিলাটাকে দেখতে পারবে আর তাকে ফলো করতে পারবে যে সেই মহিলাটা কোথা কোন দিকে যাচ্ছে। তো সে ওই মহিলাটার পিছনে পিছনে দৌড়ালো, দৌড়িয়ে সে যখন রাস্তায় নামলো, রাস্তায় নামার পর দেখলো যে আশেপাশে খুব মানে একদমই খালি জায়গা, সেখানে আশেপাশে ওই বাসার আশেপাশে কোনো গলিও নাই যে সে ঘুরে চলে যাবে, একদম লম্বা রুট, কোনো জায়গায় মহিলাকে দেখলো না। তো সে ফিরে আসলো, ফিরে আসার পর দারোয়ানকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা চাচা আপনি কি এখানে কোনো মহিলাকে দৌড়ায় যেতে দেখছেন কিনা। তো তখন চাচা তাকে বলছে না আমি কাউকে দেখিনি, আমি ভাবছি যে তুমি হয়তো কোনো প্রয়োজনে নিজে দৌড়ায় চলে গেছো, হয়তো কোনো প্রয়োজন। কিন্তু চাচা জানতো মানে দারোয়ান চাচা জানতো এই বাসায় কি হয়েছিল বা এখন পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা, হ্যাঁ এই ব্যাপারে দারোয়ান জানতো, কিন্তু তাকে কিছু বলে নাই, কোনো একটা কারণবশতই হয়তো বলে নাই, হয়তো বুঝতে পারছে যে সে ভয় পাবে এমন কিছু। তো সে বাসায় ফিরে আসে, রুমে ফিরে আসার পর তার ফ্রেন্ডকে ফোন দেয়, যে ফ্রেন্ডটা মানে আমার ফ্রেন্ডকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আমি ওই মহিলাকে আবার দেখছি, ওই মহিলা গেট খুলে আমাকে সাহায্যের আবেদন করতেছিল, তার ছেলেকে খুঁজতে বলতেছিল, আমি যখন নিচে গেছি তখন তাকে পাইনি, অথচ তাকে আমার দেখার কথা। তখন বলছে যে আচ্ছা ঠিক আছে তুই ঘাবড়াইস না, আমরা আসতেছি আজকে ভোর রাতের মধ্যে বা মাঝ রাতের মধ্যে আমরা ঢাকায় পৌঁছে যাবো, আমরা তোর কাছে চলে আসবো, তুই আজকে রাত্রে একটু ওয়েট কর। কিন্তু রাসেল ভাই এই রাতটাই যে তার জন্য এতটা ভয়ঙ্কর একটা রাত হয়ে যাবে সেটা কেউ জানতো না। সে রাতেবেলা কোন একটা রাতেবেলা তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। যখন ওয়াশরুমে যায় রাসেল ভাই তার ঘাড়ের মধ্যে মানে সে বসা বসা ঘাড়ের মধ্যে ফিল করতে পারে যে মানে বাতাসে যদি কোন পশম বা চুল যদি তার ঘাড়ের মধ্যে এসে টাচ করে সে যেরকম অনুভব করবে সে সেরকম ভাবে অনুভব করতেছিল যে তার ঘাড়ের মধ্যে কিছু একটা লাগতেছে। তো সে উঠে যায়, উঠে গিয়ে দেখতে পারে যে যেই মহিলাটাকে তার প্রথমে দেখছিল যে মহিলাটা তাকে সাহায্যের আবেদন করছিল সেই মহিলাটার গায়ে যে জামা ছিল সেই জামাটা পরেই একটা লাশ ঝুলে আছে যার কোমর থেকে মাথা পর্যন্ত মানে একটা মানুষ কুঁজো হয়ে থাকে যেভাবে ঝুলে থাকে সেভাবে ঝুলে আছে আর তার মুখটা দেখা যাচ্ছে না, পুরোটা চুল দিয়ে ঢাকা ছিল। সে সহ্য করতে পারতেছিল না, সে যতই সাহসী হোক সে সহ্য করতে পারতেছিল না, কিন্তু অল্প তাকানোর মধ্যে সে যেটা দেখছে সেটা তার ওই মহিলার গলার মধ্যে খুব মোটা করে একটা মানে রক্ত জমাট হয়ে থাকে যেরকম দাগ হয়ে থাকে সেরকম একটা দাগ হয়েছিল। তো ভাগ্য বলে যে ও সেন্সলেস হয়ে যায় নাই, ওর সাহস ছিল সেন্সলেস হয়ে যায় নাই, ও রুম থেকে বের হয়ে খুব দ্রুত বাসা থেকে নেমে কোন একটা টঙের দোকানে গিয়ে সে সিগারেট মিগারেট খেয়ে মানে নিজেকে একটু রিকভার করার চেষ্টা করতেছে মানে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে যে আমি ঠিক আছে যা দেখছি ওকে বাট এখন আমি ঠিক আছে মানে নিজেকে একটু সান্ত্বনা দিচ্ছে। রাতেবেলা মানে বহু রাতেবেলা ওর ফ্রেন্ডরা আসছে, ওর ফ্রেন্ডরা আসার পর ও দেখছে যে রাস্তার মধ্যে ঘুরতেছে, বাসায় নাই, রাস্তার মধ্যে ঘোরাফেরা করতেছে। তো বলছে যে কি ব্যাপার তুই এখানে কেন এত সকালবেলা, তুই তো এত সকালবেলা ঘুরতে কোথার মানুষও না, তুই এত সকালবেলা এখানে কেন? পরে বলছে যে গতকাল আমার সাথে এগুলো হয়েছে, আমরা যাকে বাসায় এসে দেখছিলাম যে মহিলাটাকে দেখছিলাম সেই মহিলাটাকে আমি লাশ হয়ে ঝুলে থাকতে দেখছি ওয়াশরুমে আমার পিছনে, তার চুল আমার ঘাড়ে এসে লাগছে, আমি পুরোপুরি ফিল করছি সেটা, আমি নিজে চোখে দেখছি। তো তখন তারা তিনজনই ভয় পাইছে, যে ধার্মিক ফ্রেন্ডটা ছিল সেও ভয় পাইছে যে ঠিক আছে এতদিন এত কিছু শুনে আসছি আজকে আমাদের সাথে এরকম কিছু হয়েছে। তো তখন বুঝতে পারছে যে এই বাসায় নিশ্চিত কিছু খারাপ কিছু আছে যেটার কারণে এই বাসা কোনো ভাড়া হয় না বা এই বাসার এখন গোডাউন বানায় ফেলছে। তো তারা সরাসরি বাড়ির মালিকের কাছে যায়, বাড়ির মালিকের কাছে গিয়ে বলে যে আমরা এরকম কিছু ফেস করছি, আমাদেরকে একটু সত্যটা বলেন যে এই বাসায় কি হয়েছিল বা এমন কেন আমরা এরকম দেখছি, আপনি কিছু জানেন কিনা। তো তখন বাড়ির মালিকটা একটু লজ্জিত হয়ে গেছে বা মানে একটু নত হয়ে গেছে তাদের কাছে। তারপরে তারা বললো মানে বাড়ির মালিক তাদেরকে বললো যে বাবা তোমরা যখন প্রথম দিন আসছো তখন আমি তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছিলাম যে তোমার কয়জন, তো তখন তোমরা যখন বুঝলে তিনজন তখন আমার একটু নিজের ভিতরে একটু বিশ্বাস জাগছে যে তোমরা যেহেতু তিনজন আসছো তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না, বাট এই বাসার যে স্টোরিটা সেটা আমি তোমাদেরকে বলতেছি, বাট আমি তোমাদেরকে রাখছি এই জন্য যে আমার বিশ্বাস ছিল যে তোমরা যেহেতু তিনজন আসছো তোমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু এখানে একজন যারাই থাকছে এই পর্যন্ত একজন যারাই থাকছে তার এরকম কোনো সমস্যা হয়েছে, কিন্তু যখন গ্রুপ মিলে যখন কারা ছিল তখন তারা কোনো খারাপ কিছু ফেস করে নাই, তো এই জন্য আমি তোমাদেরকে রাখছিলাম। তো বলছে যে এখানে যেটা হয়েছিল এই বাড়িটা খুবই পুরনো, তো এই বাড়িটা যখন নতুন ছিল তখন এই বাসার ভাড়াটিয়া পুরো বাসাটাই ভাড়া ছিল, ভাড়াটিয়ারা থাকতো এখানে। তো এই এই রুমে একটা ফ্যামিলি ছিল যে ফ্যামিলিতে মানে স্বামী স্ত্রী আর তাদের একটা মানে ছেলে ছিল, যে ছেলেটা মানে সাবালক যে একা একা চলাফেরা করতে পারে ভালো মন্দ বুঝে এতটুকু বয়স হয়েছে, তাদের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকতো, ওই স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকতো। তো একদিন ওই তাদের ছেলেটা মানে বাসার বাইরে ছিল, রুমের বাইরে ছিল, তখন ওই ছেলের চাচা, ওই ছেলের চাচা আর ওই তার বাবা ওই মহিলাকে মানে গলায় গামছা বেঁচে তারপর দুজন দুই দিক থেকে টেনে তারপর তাকে মেরে ফেলে, আর মেরে মারার পর তাকে ওই ওয়াশরুমের যে ভেন্টিলেটার আছে বা যেটা থেকে বাতাস টাতাস আসে যেটা আমরা বলি ওই ভেন্টিলেটারের সাথে তাকে ঝুলে রাখছিল, যেটা সে যেভাবে দেখছিল তাকে আর কি ওই হিন্দু ছেলেটা যেভাবে দেখছিল ঠিক সেভাবে ঝুলে রাখছিল। তো এটা অনেক বড় একটা ক্রাইম ছিল রাসেল ভাই, যেটা যেটা আমি রিসার্চ করার কোনো প্রয়োজন মনে করি না, যেহেতু এটা বাংলাদেশে এখন অনেক জায়গায় অনেক কিছু এরকম অনেক কাহিনী আছে, এই জন্য আমি এটা রিসার্চ করার ক্ষেত্রে তোমার একটা প্রয়োজন মনে করিনি। তবে রাসেল ভাই একটা কথা, যে আমি এর আগে যখন আসছিলাম আমি ঠাকুরগড়ের একটা মানে সরি ব্রাহ্মণবাড়ির একটা ঘটনা বলছিলাম, সেটার মানে প্রমাণ বা জায়গার একটা ছবি আমি আনতে ব্যর্থ হয়েছিলাম যেহেতু ওটা অনেক আমার থেকে অনেক দূরে, কিন্তু এটা যেহেতু পুরান ঢাকা আর আমার নাগালের ভিতরে ছিল তো আমি অ্যাড্রেস নিয়ে ওই বাসায় যাই, ওই বাসায় গিয়ে আমি মালিককে পাই না বা আমি কাউকে চিনি না, কোনটা মালিক কোনটা দাঁড়ান আমি কিছু বুঝতে পারিনি, তো তার কারোর সাথে আমার কথা হয়নি। তো আমি একটু মানে পাশে বাসা ছাদে উঠে আমি ওই বাসার থার্ড ফ্লোর মানে যে রুমটায় সমস্যা হয়েছিল ওই রুমের বাইরের সাইড থেকে একটা ছবি তুলে নিয়ে আসছি মানে শুধুমাত্র আপনাকে দেখানোর জন্য।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটু আমরা দেখব যে আমাদের ফেসবুকে আমরা চলে যাব আবার আফনান ভাইয়ের কাছে, তার ঘটনাটা শুনে আসবো সেকেন্ড ঘটনাটা, এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাই সরাসরি আফনান ভাইয়ের কাছে।
থ্যাংক ইউ রাসেল ভাই। এখন যে ঘটনাটি আমি শেয়ার করবো সেটা সেটাও আমাদের রাজবাড়ী জেলার ঘটনা, তো এটা একটা বিলের ঘটনা।
এই বিলের অবস্থানটা আমি একটু বলি। এই বিলটা রাজবাড়ি জেলার সুলতানপুর ইউনিয়নের মধ্যে পড়ে গিয়েছে আর কি। তো সুলতানপুর ইউনিয়নের মানে ধর্মশী গ্রাম থেকে এটা আসলে শুরু। এটাকে মাসাইলের বিল বলে। এটা অনেক বড় বিল, কিন্তু মানে এমনি শুষ্ক মৌসুম এটা অতটা বোঝা যায় না, কারণ সেখানে চাষাবাদ হয়। কিন্তু বর্ষাকালে, এই যে কিছুদিন পর থেকেই যেটা শুরু হবে বর্ষাকাল, তখন অনেক মানে এত সুন্দর পরিবেশ এবং ওখানে যে বাড়িঘরগুলো আছে মানে দ্বীপের মতো দেখা যায়, মানে একটা সমুদ্রে অনেকগুলো দ্বীপ এরকম মনে হয়। খুবই সুন্দর একটা পরিবেশ আর কি ওখানে। তো আমি নিজেও ওই বর্ষাকালে আমি সেখানে গিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। এখন আমি ওই বিল রিলেটেড একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ওখানে এই ঘটনাটি আসলে আমি ফার্স্ট যে ঘটনাটা বলেছিলাম যে 86 বা 87 সালের দিকে, এই ঘটনাটি ঠিক একই সময়ের দিকের ঘটনা। তো ওখানে নাসির নামে একটা ছেলে ছিল। তো ওদের বাসা ওই ওই ওখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে একটা গ্রাম আছে, এটাকে আমার এই মুহূর্তে নাম মনে করতে পারছি না আর কি। তো যাই হোক, তো মনে পড়েছে বেলেশ্বর নামে একটা গ্রাম আছে ওখানে। তো ওই বেলেশ্বর গ্রামে নাসির নামে একটা ছেলে ছিল। তো ওদের বাড়িতে কিছু আত্মীয় স্বজন এসেছিল রমজান মাসে। এটা ওই সময় সময়টাও ছিল রাসেল ভাই রমজান মাস, বর্ষাকাল। তো রমজান মাসে যখন এসেছিল, তখন রমজান মাসে আসার পরে তো ওদের একটা প্ল্যান ছিল যে যেহেতু আমরা এক সময় একটা আসলাম, তাহলে একটা কাজ করি, আমরা সারাটা দিন যদি একটু বিলে নৌকা নিয়ে একটু ঘোরাঘুরি করি, ইফতারের আগে বাসায় চলে আসবো। এরকম একটা পরিকল্পনা ছিল তাদের। এবং সত্যি তাই তিনজন মিলে তারা একটি নৌকা নিয়ে আর মাসাইলের বিল দিয়ে তারা ঘোরাঘুরি করছে আর কি। তো তারা বেরিয়েছে 12টার দিকে। তারা চিন্তা করেছে আবার ঘন্টা খানিক কি করে আমরা ইফতারের আগে মানে আসরের সময় আমরা ফিরে আসবো, এরকম একটা প্ল্যানিং তাদের ছিল। তো ওনারা যখন ওখানে ওরা যখন ওখানে ঘোরাঘুরি করছিল, তো যখন ফিরে আসবে বাসায় ফিরে আসবে, আসরের সময় হয়ে গেছে ফিরে আসবে, তো তখন হঠাৎ একটু ওই একটা দ্বীপের মতো যে ঘরবাড়ি আছে যেখানে একটু উঁচু করে, কারণ বর্ষাকালে ওই ঘরবাড়িগুলো তাদের তলিয়ে না যায়, এজন্য মাটি ফেলে ওই উঁচু উঁচুতে ঘরবাড়ি করা হয় ওখানে। তো ওখানে হঠাৎ করে দেখে যে 20-25 জন লোক ওদেরকে ডাকছে, জোরে জোরে ডাকছে, এই বাবারা এদিকে আসো এদিকে আসো, আমাদের একটু সমস্যা হয়েছে এদিকে আসো। তখন ওরা চিন্তা করে যাই দেখি কি সমস্যা। তো ওনারা সেখানে যান। তো যাওয়ার পরে বলছে যে দেখে যে মানে নতুন বিয়ে হয়েছে, সদ্য বিবাহিত একটা দম্পতি আছে, বিবাহের মানে লাল শাড়ি পরা বউ আছে, জামাইও আছে সেখানে। তো বলল যে আমরা তো আসলে ওই পাশে, বলল যে এখান থেকে প্রায় আধা কিলোমিটার বা 1 কিলোমিটার দূরে আর একটা বাড়ি আছে। তো বললো তার একটু সামনেই, তো এখন তো এই নতুন বউর শরীরে অনেক গহনা আছে, ডাকাতি হতে পারে, আমাদের নৌকা একটু সমস্যা হয়েছে, মেরামত করতে সময় লাগবে, তোমরা একটু যদি হেল্প করতে অন্তত এই হাজবেন্ড ওয়াইফ যারা এদেরকে একটু আগে আগে পৌঁছিয়ে দিয়ে আসো, সন্ধ্যার আগে পৌঁছে দিয়ে আমরা পরে যাব। তখন ওনারা চিন্তা করলেন যে ঠিক আছে, যেহেতু ওনারা এইভাবে বলছেন একটু উপকার করার দরকার। তো ওনারা জাস্ট শুধু নৌকাটা ছোট ছিল, 5 জন ওঠার জন্য যদিও যথেষ্ট ছিল না, তারপরেও মানে ওরা ছিল 3 জন এবং ওই হাজবেন্ড ওয়াইফ 2 জন, ওদেরকে উঠালো। উঠিয়ে তো বললো যে ঠিক আছে তোমরা চলে যাও। এখন রাসেল ভাই ওই ওনারা যে কোথায় যাবেন এটা জানতো না, শুধু জাস্ট ওই যে হাজবেন্ড যে ছিল যেখানে ওই মহিলার, তো তাকে জিজ্ঞেস করছিল যে আমরা কোন দিকে যাব। শুধু উনি কোনো কথা বলে না, শুধু হাত দিয়ে সামনে দেখে যে আপনি সামনে দিকে চলেন। তো নৌকা নিয়ে সামনে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, অনেকক্ষণ হয়ে যায়। তো 1 কিলোমিটার পার হয়ে গেছে, এদিকে কিন্তু রাসেল ভাই সন্ধ্যা নেমে আসছে, ওরা তো বাসায় গিয়ে ইফতার করবে, সন্ধ্যা নেমে আসছে, কিন্তু পথ আর শেষ হয় না এবং ওই যে দ্বীপের মতো কোনো ঘর বাড়ির ওরা দেখা পায় না। মনে হচ্ছে যে একটা মানে সমুদ্র বা এমন একটা নদীর মধ্যে তারা পড়েছে যে কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না। তখন ওদের মানে ওরা বলে যে ভাই আমরা আসলে কোন দিকে যাচ্ছি, আমরা তো পথ ভুল করছি না। তখন আবার ওই জামাইটা মানে যে বর্ষে যে জেনে ছিলেন সে আবার হাত দিয়ে রাখাচ্ছে সামনে, ওরা সামনের দিকে যাচ্ছে। কিন্তু সামনে যত যায় মনে হচ্ছে যে ওরা কোনো উত্তাল স্রোতের মধ্যে আস্তে আস্তে চলে যাচ্ছে, এবং যতটাই সন্ধ্যা হচ্ছিল মনে হচ্ছে যে নৌকা চালাতে অনেক কষ্ট হচ্ছে এবং নৌকাটা আরো ভারী হয়ে আসছে। এখন ওরা চিন্তা করছে আমরা সারাদিন রোজা আছি, হয়তো এই কারণে শরীরের বল কমে গেছে, এই কারণে হতে পারে যে আমাদের ভারী মনে হচ্ছে। কিন্তু আমরা তো আগেও আসছি, মানে যে নাসির যে ছেলেটা বলছে আমি তো এর আগেও বর্ষাকালে আসি, এরকম স্রোত তো কখনো আমি বা এরকম দেখিনি, ঢেউ তো এরকম কখনো আমি দেখিনি, এখানে তো এরকম ঢেউ হয় না। তো একটু সন্দেহ লাগে আসলে ভাই।
আচ্ছা,
কিন্তু যখন মাগরিবের আজান হয়ে যায়, আজান হওয়ার পর পরই আসলে ভাই নৌকাটা এমন ভারী হওয়া শুরু হয় যে ওরা 3 জন মিলেও মানে বৈঠা দিয়ে নৌকাটা আগাতে পারছিল না। তখন ওদের বিশেষ করে নাসিরের মনে একটু সন্দেহ লাগে, কি ব্যাপার এমন হচ্ছে কেন। তখন মানে ওরা ওই যখন সন্ধ্যা নেমে আসে সন্ধ্যার পরে, ওই নৌকায় যে দুজন ছিল এতক্ষণ শুধু মানে ওয়াইফের চেহারা দেখা যায়নি, বড় ঘোমটা দিয়েছিল, শুধু যে বর বেশে যে ছিল তার চেহারা দেখা যাচ্ছিল আগের দিনের বেলা। রাসেল ভাই যখন সন্ধ্যার পরে মানে অদ্ভুত রকমের দুটো চেহারা ওরা আবিষ্কার করলো ওদের নৌকায়, দেখলো
নৌকার উপরে
যে মানে মানে বধূ বেশে যে মেয়েটি ছিল তার ঘোমটা সে খুলে ফেলেছে এবং মানে অত্যন্ত কালো এবং বিকট চেহারার একটা মহিলা সে, এবং তার মাথায় মাথার মানে পুরো মাথার এক তৃতীয়াংশ জুড়ে মোটা মানে দাগে সিঁদুর দেয়া তার মাথায়।
আচ্ছা,
এবং ওই যে সাথে যে বরবেশে যে লোকটা ছিল তার চেহারাও বিকট আকার ধারণ করেছে। তখন এরা দুইজন মিলে যে কাজটা করে রাসেল ভাই, ওই বর এবং বধূ বেশে যে ছিল, এরা দুজন মিলে ওই তিনজনকে অ্যাটাক করে বসে এবং ধস্তাধস্তি হতে শুরু করে। এদিকে রাসেল ভাই যখন ওদের ফ্যামিলির লোকজন এই তিনজনকে খুঁজে না, যখন দেখে যে ইফতার সময় হয়ে গেছে ওরা আসছে না, যখন বিকাল হয়ে গেছে আসছে না, তখনই কিন্তু ওরা চিন্তা করেছে কোনো বিপদে পড়লো না, তো বেড়াতে আসছে দুইটা ছেলে, ওরা তো বিপদে পড়ে নাই। ওনারাও রাসেল ভাই একটা নৌকা নিয়ে বের হয়েছিল।
আচ্ছা,
নৌকা নিয়ে বের হওয়ার পরে তখন ওনারা দূর থেকে, তখন একটা পাঁচ ব্যাটারির লাইট ছিল আর কি, টর্চ লাইট ছিল, দূর থেকে টর্চ মেরে মেরে দেখছিল কোথাও দেখা যায় কিনা, এবং আশেপাশের লোকদেরকে জিজ্ঞেস করছে এরকম টাইপের তিনজনকে নৌকা নিয়ে কোথাও দেখেছো? তখন অনেকেই বলেছে যারা ওই মাছ ধরে রাসেল ভাই সন্ধ্যার আগে ফিরে আসছিল, তখন ওনারা বলতেছিল যে হ্যাঁ তিনটা ছেলেকে তো নৌকা নিয়ে যাওয়া দেখলাম। তখন রাসেল ভাই একটা বিষয়, যারা এসেছে ফিরছে তারা কিন্তু সবাই ওই নৌকায় তিনজনকে দেখেছিল, কিন্তু নৌকায় কিন্তু আসলে তিনজন ছিল না, ছিল পাঁচজন, কিন্তু যারা ফিরছিল ওরা কিন্তু কেউ নৌকায় পাঁচজনকে দেখেনি, দেখেছে তিনজনকে। তখন ওরা যারা ওই এসেছিল তখন জানে যে অনেক সময় বর্ষাকালে এই সমস্ত জায়গায় কিছু ভয়ের ঘটনা ঘটে থাকে, তখন ওরা চিন্তা করছিল আমাদেরকে আরো দ্রুত সামনের দিকে এগিয়ে ওদেরকে খুঁজতে হবে। তখন সবাই অনেক দূরে যখন এসেছে তখন টর্চ যখন মেরেছে তখন দূরে একটা নৌকা ওরা দেখছিল, তখন মনে হচ্ছিল যে তিনজন লোক একটা নৌকায় ধস্তাধস্তি হচ্ছে কোনো কিছুর সাথে, কিন্তু কার সাথে হচ্ছে সেটা দেখা যাচ্ছে না। তখন ওনারা দ্রুত নৌকা চালিয়ে সেখানে যান এবং তিনজনকে গিয়ে ওখানে অচেতন অবস্থায় পান। এবং আরেকটা জিনিস রাসেল ভাই ওনারাও ওখানে গিয়ে আবিষ্কার করেন যে সত্যি সত্যি নৌকাটা এমন একটা জায়গায় যে ভয়ঙ্কর ঢেউ সেখানে ছিল, যে কোনো সময় ওই নৌকাটা যদি মানে উল্টিয়ে যায় মানে ওরা তো অচেতন হয়ে গেছিল, ওদের ওরা কিন্তু আর সাঁতার কাটতে পারবে না, ওরা ওখানে মারা যাবে। তখন ওখান থেকে অচেতন অবস্থা থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের যখন জ্ঞান ফেরে তখন তারা এই সকল ঘটনা খুলে বলে, এবং একজন ভালো আলেমের সাথে যখন এই বিষয়টা নিয়ে তাদেরকে একটু ঝাড়ফুঁক করার জন্য নিয়ে যাওয়া হয় তখন তারা বলেছিল মানে ওই আলেম বলেছিলেন যে তোমাদের ভাগ্যটা আসলে ভালো যে রমজান মাস তো এই কারণে আসলে তোমাদের অতটা ক্ষতি করতে পারে নাই, কিন্তু যদি অন্য সময়টা হতো, এই বর্ষাকালে অন্য সময়টা হতো, এমন একটা জায়গায় তোমাদেরকে নিয়ে গেছিল ওই জায়গাটা খুব দুষ্ট জিনপরিদের একটা আস্তানা, ওরা মাঝে মাঝে মানুষকে পথ ভুলিয়ে ওদিকে নিয়ে যায়, তো তোমরা এই সময়ের কারণে রমজান মাসের কারণে ওরা অতটা তোমাদেরকে ক্ষতি করতে পারে না, আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন আর কি। তো এরপরে ওরা মোটামুটি এরপরে ওদের সাথে এই ধরনের ঘটনা রাসেল ভাই কখনো ঘটে নাই। এবং মাসাইলের বিলে বর্ষাকালে এরকম বেশ কিছু প্লেস আছে রাসেল ভাই যেখানে সন্ধ্যার পরে লোকজন কেউ যায় না, ওখানে এখনো এই ধরনের কিছু সমস্যা রয়ে গেছে। এটাই ছিল রাসেল ভাই আমার সেকেন্ড স্টোরি।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার দ্বিতীয় ঘটনা বলার জন্য এবং আমাদেরকে শোনানোর জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যেটা এখন করবো সেটা হচ্ছে ছোট্ট একটা বিরতি নেবো এবং বিরতির পরে নতুন অতিথি নিয়ে আবারও ফিরে আসবো। তবে এই বিরতির মাঝখানেই আপনি শুনতে পাবেন আরো একটি ঘটনা, যেটি একটা অডিও ক্লিপ, এবং সেই অডিও ক্লিপটি আমি আপনাদের জন্য প্লে করছি এবং সেই সাথে নতুন অতিথি নিয়ে আবারও ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radiofurti এবং www.facebook.com/bhutfm.rasel। এই দুটো অ্যাড্রেসে এসে আমাদেরকে লিখতে পারেন, আপনার কথা জানাতে পারেন। এবং এছাড়াও আমাদেরকে টুইটারের যে আমাদের যে পেজ রয়েছে সেটা হচ্ছে যে আর যে রাসেলের যে পেজটা সেটা হচ্ছে আর রাসেল RUSSEL _BHWTFM হয়ে যাবে। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট ঘটনায় এবং ফিরে আসছি একটু পরে, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি, রেড এফ এম এন্ড ডিউ ফুর্তি।
বিশ্রাম করাটা আপনার ব্যাপার।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম মুতাফিমের সকল লিসেনার্সদের। আমার নাম আজিজুর রহমান সজল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগ থেকে সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করলাম। বলে রাখা ভালো, আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার বাসা কেন্দ্রিক। এর আগের ঘটনাটা বলে নেওয়া দরকার। 2008 সালের দিকে আমাদের বাসার একজন ভাড়াটি আসে, যার নাম আমরা তাকে তাজুল আঙ্কেল বলে চিনতাম। তো ওনার ব্যবহার আচার আচরণ খুবই অদ্ভুত ছিল, অদ্ভুত বলতে স্বাভাবিক মানুষের মতো না। হঠাৎ করে চোখগুলো বড় করে আমাদের ভয় দেখাতো, বা হঠাৎ করে গাছে উঠে যেত, হঠাৎ করে এখানে চলে যেত, হঠাৎ করে দেখা যেত যে আমাদের বাসায় একটা করই গাছ আছে, করই গাছের উপরে উঠে বসে ভাত খাচ্ছে। তো এরকম অদ্ভুত অনেক বিহেভিয়ার ওনার মধ্যে লক্ষ্য করা গেল। একদিন হঠাৎ করে কি হলো, ওনার স্ত্রী আমাদের বাসায় এসে অনেক চিৎকার করে বলতে লাগলো আমার বাবাকে যে চাচা আসেন, আমার হাজবেন্ড যেন কেমন করতেছে। তো উনি মানে অজ্ঞান হয়ে যাবে এরকম কিছু। তখন আমি বুঝতে পারলাম যে উনি পজিটিভ ছিল। তো আমাদের ভাড়াটিয়া যারা ছিল সবাই চলে আসে একটা রুমে, উনি চলে আসে। তো ওনাকে পজিটিভ করে, ওনার ভয়েসটা রাতারাতি চেঞ্জ হয়ে একটা মহিলার ভয়েস আমাদের সবাইকে সালাম দেওয়া হলো। আমরা কথা বললাম, আমার বাবা কথা বললো, তো অনেকে অনেক কিছু জানতে চাইলো। সে বললো, বলে যাওয়ার আগে ওই তাজুল আঙ্কেলের পজিটিভ করা ওই পরীটা আমাদের এটা বললো যে আমাদের বাসায় অনেক বেশি রকমের একটা সমস্যা আছে। এখন কি রকম সমস্যা আমার বাবা যখন জানতে চাইলেন, তখন বলা হলো যে আমাদের বাসার উপর দিয়ে জিন বা পরীদের চলাচলের একটা রাস্তা আছে, আমরা যেন কখনো তাদের ডিস্টার্ব না করি, তাহলে আমাদের ক্ষতি হতে পারে, আর যদি ডিস্টার্ব না করি তাহলে তারা আমাদের কখনো কোনো ক্ষতি করবে না। তো আমাদের বাসায় এরকম এই ঘটনাটা বলার পরে আমরা মোটামুটি একটু ভয় পেয়ে যাই। তারপরে একটা সার্টেন টাইম পরে তাজুল আঙ্কেল চলে যায়। আমরা আমাদের বাসায় প্রত্যেক দিন মানে এরপর থেকে আমরা যখন জানতে পারলাম, আমরা সবাই খেয়াল করা শুরু করলাম। 2008 সালে আমরা আমাদের বাসায় উঠার 6 মাস হয়েছে, তখন আমরা টের পাই নাই, বাট যখন আমরা এটা জানতে পারলাম তখন আমরা কিউরিয়াসিটি বশত রাত জাগতে শুরু করলাম। তো রাত জাগার পরে দেখা যাচ্ছে যে 2:30 দিকে বাসার ছাদে ছুপ 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 মানে নূপুরের শব্দ, কখনো হয় না এরকম যে লোহার রড মাটিতে রেখে একজন হাত দিয়ে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে, মানে একটা গড় 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 একটা সাউন্ড হচ্ছে লোহার, সেরকম অদ্ভুত রকমের শব্দ সাউন্ড আমরা শুনতেই থাকি। তো এই ব্যাপারগুলো আমাদের কাছে নর্মাল হয়ে যায়, আমরা এখন পর্যন্ত এরকম শব্দ সাউন্ড সব প্রত্যক্ষ করতে থাকি, আমরা শুনতে পারি। তো এইগুলো কোনো সমস্যা হয় না, একদিনের ঘটনা, যেটা শেয়ার করার জন্য আজকে রেকর্ডিং পাঠানো সেটা খুবই রিসেন্ট একটা ঘটনা, এন্ড খুবই অদ্ভুত ছিল আমার সাথে, আমি এটার কোনো ব্যাখ্যা আসলে পাইনি। সেটা হচ্ছে আমি একদিন রাতে মুভি দেখে ঘুমালাম, আমার মনে আছে খুব জনপ্রিয় একটি মুভি আমাদের সার্ভারে আসে, আমি দেখার পরে ঘুমালাম, স্পষ্ট মনে আছে। ঘুমানোর পরে আমি ফিল করতে থাকলাম যে আমার কাঁধে প্রচন্ড ব্যথা হচ্ছে, প্রচন্ড ব্যথা হচ্ছে। তো স্বভাবতই ব্যথার জন্য আমি ঘুম ভেঙে গেল আমার। ঘুম ভেঙে যাওয়ার পর আমি আবছাপছা আলোতে তাকালাম, দেখলাম যে তারা দেখা যাচ্ছে, তারা আকাশের তারা, তারপরে আকাশও দেখা যাচ্ছে। আমি না বুঝতে পারছি না যে কি হচ্ছে। তারপরে আমি হঠাৎ করে মানে একটু চোখ টোক কচলালাম, চোখ কচলানোর পরে একটু স্পষ্ট ভাবে কনসিয়াসলি তাকানোর চেষ্টা করলাম, স্টিল তারা এবং আকাশ দেখা যাচ্ছে। দেন রাসেল ভাই, আই ডোন্ট নো ওয়াই এন্ড হাউ, আমি আবিষ্কার করলাম আমি ছাদের মধ্যে শুয়েছিলাম, এন্ড আমার মাথার নিচে একটা ইট দেয়া ছিল, এন্ড দ্যাট ইজ ওয়াই আমার কাঁধ এবং ঘাড় প্রচন্ড রকমের ব্যথা করতেছিল। রাসেল ভাই, বলে রাখা ভালো, আমার কোনো স্লিপ ওয়াকের কোনো অভ্যাস বা কিছু ছিল না। এন্ড তারপরে আমি উঠলাম, আমার হাতে সবসময় ঘড়ি থাকতো, একটা ডিজিটাল ওয়াচ। তো আমি ঘড়িতে তাকালাম, দেখলাম 3:30 মতো বাজে, প্রচন্ড রকমের ভয় পেয়ে গেলাম। আমি দৌড়ে ছাদ থেকে নিচে নামলাম, নিচে নেমে আমি ভাবলাম যদি আমি ঘুমের মধ্যে চলে এসে থাকি দরজাটা খোলা থাকবে, আর দরজাটা ভেতর থেকে লক ছিল। আসলে এটার ব্যাখ্যা আমি আজ পর্যন্ত পাইনি, এটা হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া 3-4 মাস আগের ঘটনা। তারও কিছুদিন আগে একটা আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে আমরা যেহেতু সবসময় শব্দ শুনতাম বা কেউ কেউ কিছু কিছু অনুভব করতে পারত, তো আমরা বিশ্বাস করতাম যে হয়তো আমাদের বাড়িতে কোনো সমস্যা আছে বা কোন রকমের অ্যাবনর্মালিটি আছে। তো আমরা কি করতাম যে অনেক কিছু দেখে ফেললেও বা অনেক আনসার্টেন বা অ্যাবনর্মাল কিছু হইলেও আমরা সেটাকে ইগনোর করতাম। তো একটা দিন আমি হচ্ছে রাতের বেলা ফোনে কথা বলতে ছাদে যাই, ইটস অলমোস্ট 1:30 এরকম বাজে, ফোনে কথা বলতে যাই। তো ছাদে যাওয়ার পরে আমি কথা বলার 5 মিনিট পর দেখতে পেলাম কোনো বাতাস নাই, কিছু নাই, আমাদের ছাদের যে এক্সট্রা রড গুলো বা মানে উপরে আরেকতলা বাড়ানোর জন্য যে কিছু রড থাকে যেগুলো ইউজ করা হয় পরে যখন বাড়ি বানানো হবে আরো বড় করা হবে, তো উপরের রড গুলা টং 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 করে কাঁপতে থাকে, টং 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 করে কাঁপতে থাকে, অনেক বেশি পরিমাণে কাঁপতে থাকে, যেটাকে স্বাভাবিক কাঁপুনি মনে হবে না যে বাতাসের জন্য কাঁপছে। ফসল ভাই বিশ্বাস করবেন না, আমার ভেতরটা পুরো নড়ে উঠে, আমি ভয়ে জাস্ট কিছু করতে পারি না, জাস্ট ফোনের ওই পাশে আমি ফোনের মধ্যে এমন একটা ভাব করতে থাকি, ফোনে কথা বলতে বলতেই বলতে থাকি যে আর পাঁচ মিনিট, আর পাঁচ মিনিট পরেই চলে যাবো। তো যখনই আমি বললাম যে আর পাঁচ মিনিট পরে চলে যাবো, শব্দ বা বাতাসে ওই রড গুলো নড়া বন্ধ হয়ে গেল, আমি কথা বলতে থাকলাম। আমি যেহেতু বুঝতে পারলাম যে আমাদের বাসায় একটু মানে অ্যাবনর্মালিটি আছে বা আমাদের তো এখন পর্যন্ত কোনো ক্ষতি করে নাই, তো ওই ভরসায় আমি কথা বলতে থাকলাম। আমার খেয়াল ছিল না কতক্ষণ কথা বললাম, ঠিক দশ মিনিট বা পনেরো মিনিট পরে মানে আবার টং 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 করে শব্দ শুরু হয়। তখন আমি আসলে ভাই বুঝতে পারলাম যে আসলে আমার বুঝে এখন চলে যাওয়া উচিত। তো আমি কোনো কিছু ইয়ে করলাম না, ফোনটা পকেটে নিয়ে সুন্দর করে ছাপ থেকে নেমে চলে আসলাম। আসলে ভাই এছাড়াও আমাদের বাড়িতে অনেক রকমের ঘটনা, আরো কিছু প্রত্যক্ষ জিনিসপত্র হয়েছে, আজকে সময় অভাবে বলতে পারলাম না। যদি আমার ঘটনা আপনার একটু পছন্দ হয়ে থাকে, আপনি আমাকে কল করতে পারবেন বা আপনি আমাকে টেক্সট দিতে পারবেন। শুভকামনা বুঝে ফেলার জন্য।
FM. The night comes alive. Bishash Korana Korata. Apnar Bepar.
ওয়েলকাম ব্যাক। সরি, অডিও ক্লিপটি আগের ছিল এবং আমরা সেটা কাটতেও পারছি আপনার মাঝখানে, আমরা এখন সেটা বুঝতে পেরেছি একটা প্রবলেম ছিল এখানে। সো যারা নতুন শুনেছেন তাদের জন্য তো কোনো কিছু বলার নাই, যারা পুরনো যারা দ্বিতীয়বার শুনেন তাদের কাছে সরি বলছি। আমাদের সঙ্গে তিনজন আরো অতিথি এই মুহূর্তে যোগ দিয়েছেন। আমাদের ঘড়িতে সময় এক বাজে দশ মিনিট, আপনাদেরকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি ভূতের সামনে, এবং আরও একবার আমাদের দুটো ফেসবুক পেজ এবং আমাদের যে ইমেল অ্যাড্রেস সেটা একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে foodfm@radiofoodfm.fm, আমাদের ফেসবুক পেজ www.facebook.com/radiofoodfm এবং www.facebook.com/foodfm.com। আমরা চলে যাচ্ছি আমাদের আরো একজন নতুন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা যাবো আমরা।
আসসালামু আলাইকুম ভাই, আমি এরশাদ উত্তরা থেকে।
জি,
আমি আমার ঘটনায় চলে যাচ্ছি সরাসরি। রাসেল ভাই, আমাদের আমরা যারা মানে হিউম্যান বিইং, আমাদের তো অনেক প্যারানর্মাল ঘটনা আমাদের লাইফে হর হামেশা ঘটে যেগুলো আমরা বলি, কিন্তু আমরা কেউ কেউ হয়তো দেখা যায় যে কুকুর পালিয়ে বা বেড়া পালিয়ে, এদের লাইফেও কিন্তু প্যারানর্মাল ঘটনা মাঝে মধ্যে ঘটে, আমরা কিন্তু এটা নোটিস করি না। আমার বাসার একটা বিড়াল নিয়ে ঘটনাটা আমি বলতে যাচ্ছি লিসেনারদের জন্য। বিড়ালটার ওর নাম ছিল জিনি। তো ওকে আমি নিয়ে আসলাম রোড থেকে, ও জাস্ট লাইক তখন হয়তো এক মাস বয়স হবে, ওর একটু গাড়ি নিতে পড়তে যাচ্ছিল। তো তখন ওকে সেভ করে নিয়ে আসি। তো আমার বাসায় সাধারণত আমরা মানুষ খুব কম, আমি আমার মা বড় ভাইয়া ভাবি চারজনই। তো তারপর এরা কেউ বিড়াল পছন্দ করবে না, যাই হোক আস্তে ধীরে এটা আস্তে 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 সবার মনোযোগ আকর্ষণ করে, কারণ ওর বিহেভিয়ারের জন্য। ও খুবই সফিস্টিকেটেড ছিল, সে তার টয়লেট হলে সে বাইরে গিয়ে করতো, এরকম করতে করতে তার পাঁচ ছ মাস হয়ে গেল। একবার আমার ছোট ভাই আমার বাসায় আসলো, ওর সাথে ওর বাচ্চা, ওর ওয়াইফ আসছে, ওর বাচ্চাটা আসছে তিন বছর বয়স। সি অস এক্সাইটেড বিড়ালটা দেখে, এবং সে বিড়ালটা ছাড়া ঘুমাবে না। বেসিক্যালি জেনে ঘুমতো আমাদের কিচেন রুমের স্টোরে, ওই জন্য একটা টুকরির মধ্যে বিছানা করা ছিল, সে তার সময় হলে ওখানে গিয়ে ঘুমিয়ে পড়তো, এবং সকালবেলা যার মধ্যে ওকে ফিডায় দুধ খাওয়ানো হতো নর্মালি। তার মধ্যে কিছু স্পেশাল ব্যাপার ছিল, যেমন মাছটার মধ্যে যদি মাছ দিতাম খেতে, ওটাকে চটকায় সুন্দর করে লবণ টবণ দিয়ে দিতে হতো আর কি, এছাড়া সে খেত না, দুধটা ফিডারে দিলে খেত এরকম। তো সি ওয়াজ সো কিউট। তো যেদিন আমার ছোট ভাইয়ের মেয়ের নাম আইজা, ও আসার পরে ও ঘুমাবে না জিনিকে ছাড়া, তারপর কী করলাম জিনিকে বারান্দায় রেখে আসলাম। তো আমার ছোট ভাই ওয়াইফ বললো যে ও জেনে চলে গেছে, তো বাসা নেই, দেন শি ওয়েন্ট ফর স্লিপ। তো সকালবেলা সাধারণত জেনেকে দুধ দিতাম, তো আমি বারান্দা গেছি এস ইউজুয়াল সকালবেলা ঘুম থেকে উঠে, ওর জন্য একটু দুধ গরম করে নিই, হালকা গরম করে নিই, বারান্দা গেলাম, কিন্তু গিয়ে দেখি যে জেনে নেই, বারান্দা নেই। ওর টুকরিটা উঠে দেখলাম তার মধ্যে অল্প কিছু ওর জাস্ট গায়ের পশম, আর বা ওর মনে হয় কানের অল্প একটু জাস্ট পরে, কোন ব্লাড নেই, কিচ্ছু নেই ওটা। আই ওয়াজ সো শকড, আমি প্রথম ভাবছিলাম চাকালা থেকে হয়তো পড়ে গেছে, কিন্তু যখন দেখলাম যে না কিছু কিছু জিনিস পড়েছে, তখন বুঝলাম যে দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, বাট কিছু একটা হয়েছে। তো আমি এটা বের করার জন্য আমি ওদিনকে সারাদিন ঘুরে আমাদের উত্তরের আশেপাশে থেকে একটা বিড়াল একটু বড় সাইজের, ওটা আমি ম্যানেজ করলাম এবং ও দিনকে রাত্রে ঠিক জেনেকে যেভাবে রেখেছিলাম ওভাবে ওকে রাখলাম। তো আমি বাচ্চাদের খেলার জন্য যে ছোট মশারি তার মধ্যে কোনোভাবে ওটাকে ঢেকে ঢেকে আমি বারান্দা এক কর্নারে জেনেকে রেখে দিয়েছি, জেনি না যে নতুন যে বিড়ালটা নিয়ে আসছে ওটাকে রাখলাম, আর আরেক কর্নারে আমি ওটার মধ্যে ঢুকে এয়ার গান নিয়ে বসেছিলাম যে দেখেছি কি হয়। তো বসতে বসতে অনেক রাত হয়ে গেছে, লাইক টু ক্লক, মোর দেন টু ক্লক, কোয়ার্টার টু থ্রি, তিনটার মতো হয়ে গেছে। তো আমার একটু ঝুমঝুম লাগছিল, ঝুমঝুম লাগছিল। তো হঠাৎ করে এই যে বিড়ালটা নিয়ে আসছিলাম ও ডাকতে শুরু করছে, তখন আমি ভালো করে তাকলাম, দেখি যে আমাদের উত্তরের ওদিকে বিল্ডিংগুলো সাধারণত ছয়তলা সাততলা এরকম হয়, আর আমি যেখানে থাকি ওখানে বিল্ডিংগুলো কিন্তু ব্যাক টু ব্যাক, একটা বিল্ডিং এর পিছন দিক আর একটা আমাদের বিল্ডিং এর পিছন দিক সেম, ওর মধ্যে গ্যাপটা খুব কম। তখন দেখতে পেলাম যে একটা পাখি, পাখি ইজ লাইক আমরা তো চিল সবসময় দেখি কিন্তু চিলের চেয়ে অনেক বড়, এবং এটা ঠোঁটটা ছিল আরো বড়, এবং ওটা কিভাবে গিরের ফাঁক থেকে আসলো উইদাউট এনি সাউন্ড, যে সাউন্ড আমার কানে আসেনি। তো দেখলাম ওটা বিড়ালটার মানে প্রায় উপর উপরে, তখন আমি করছি যে ওই ইয়েটা দিয়ে আমি ওকে শ্যুট করলাম, এর মানে আমাদের গুলি ভাড়া ছিল শ্যুট করলাম, কিন্তু সে পড়ে গেল একবার, পড়ে গিয়ে সে উল্টা আমাকে আমার দিকে মানে আসতে শুরু করছে, সে লাফায় লাফায় আমার দিকে আসতে শুরু করছে। তখন আমি ঘরের মধ্যে ঢুকে আমি স্লাইডিংটা বন্ধ করেছি, স্লাইডিং বন্ধ করে দেওয়ার পরে তার যে অবস্থা আমি দেখলাম, তার ঠোঁটটা ছিল অনেক বড়, এবং এই পাখি আমার জীবনে আমি কখনো দেখিনি, নট ইভেন ইন ইমেজ অর কোথাও তার কোনো পিকচার কোনো এই ধরনের পাখি আমি দেখিনি। তো স্লাইডিং ডোরের গ্লাসের মধ্যে সে ঢোকাতে শুরু করছে, ইট ওয়াজ লাইক রেডিকিউলাস অনেক। তো আমি তাকে বিভিন্নভাবে ভয় দেখাই, সে যাচ্ছেই না, তারপর কী করলাম বার্নিশ করে যে ওটার স্পিড ছিল বাসায়, ওই স্পিড একটা আমার একটা গেঞ্জির মধ্যে ঢেলে ওটার মধ্যে আঙুল ধরে দিয়ে যে ওটা সামনে দিলাম গ্লাসের এই পাশে, তখন রাস্তায় করে বেরোয় গেল। তারপর দেখলাম যে ওর যে চলে যাওয়ার পর আমি আর কিছুক্ষণ ওয়েট করলাম যে তারপরে ফিরে আসি কিনা, দেখলাম যে না আর ফিরে আসেনি, দিন পরের দিন ওর বিড়ালটাকে ছেড়ে দিলাম বাইরে। ইট ওয়াজ মাই ফার্স্ট স্টোরি রাসেল ভাই।
থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাই আমাদের পরবর্তী অতিথির কাছে, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু শুনবো, তারপর আপনার ঘটনায় চলে যাব।
ধন্যবাদ রাসেল ভাই, আমি শাওন আজিমপুর থেকে এসেছি।
জি
আমি আজিমপুর, আমি এখন এখন থাকি আমার গ্রামের বাড়ি মাগুরাতে। আমার ঘটনাটা বা আমার কাহিনীগুলো ওইখানে ঘটছে। ভূতের সাথে আমি অনেকদিন ধরেই আসলে আমার নিজের যোগাযোগ আছে, আমি আমি নিয়মিত গল্পগুলো শুনি, আর এই মধ্য দিয়ে আমার মনে হলো যে না আমি আপনাদের সাথে আমার গল্পগুলো শেয়ার করতে
চাই। আমরা ঘটনায় চলে যাই তাহলে।
হ্যাঁ, আমাদের আমাদের বাড়িতে আমাদের যে ঘটনাটা সেটা আমার বাড়ির আশেপাশের বিভিন্ন বিভিন্ন জায়গাকে কেন্দ্র করেই আসলে ঘটনাগুলো ঘটেছে। আমাদের বাড়ির আশেপাশে খুব বড় বড় গাছ একটা সময় ছিল, আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম অনেক 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 পুরাতন গাছগুলো আমাদের গ্রামের বিভিন্ন জায়গায় ছিল। আর যেটা আমরা আমাদের বাড়িতে দেখেছি যে আমাদের বাড়ির একটা পারিবারিক গোস্থান আছে, এবং গোস্থানের চার সাইড দিয়ে আপনার বড় বড় কাঁঠাল গাছ, আম গাছ, বাঁশ বাগান, এমনকি বড় বড় দুটা তেঁতুল গাছও ছিল। আমাদের বাড়িতে চারপাশ দিয়ে যেভাবে গাছগাছালি ছিল, আমাদের বাড়িটা একটু উঁচু জায়গাতে, সেখানে দেখা যেত যে আপনার মানে একদমই সন্ধ্যার পরপরই একদমই চারপাশে অন্ধকার হয়ে আসতো, মানে তেমন ভাবে ইয়ে আসতো না, সূর্যের আলোটা সেভাবে পৌঁছত না। এখন অবশ্য যে জায়গাটা একটু চেঞ্জ আসছে, কিন্তু যখন এমন আমরা ছোট ছিলাম আমরা ওই আম গাছ বা আমের সময় আম বা কাঁঠালের সময় যে ঝড় টর হতো আমরা ওইটা কুড়াইতে যাইতাম, এরকমের ব্যাপারগুলো ঘটতে হতো। এখন যে ব্যাপার বিষয়গুলো আসলে আমরা ফেস করতে থাকলাম একটা সময়, যে মাঝে মাঝে দেখতাম যে আমাদের ওই আম কুড়াইতে গেলে ঝড় হচ্ছে, আম প্রচুর পরিমাণ আম পড়ছে, আমরা বুঝতে পারছি যে শব্দ হচ্ছে, আমরা গিয়ে দেখি যে আম নাই। ঘটনাটা কি মানে এমন ভাবে কিছু কিছু ইয়াটা চলতে থাকে, আমরা তো এগুলো কেউ আশেপাশ থেকে এসে এগুলো কুড়াই নিয়ে যাচ্ছে। এরপর থেকে আর কিছু কিছু দিনে দেখা যেত কেউ আমার কোনো ভাই গেছে আম কুড়াইতে বা ওই ওই সাইড দিয়ে একটু হাঁটাচলা করতেছে, তারা কিছু কিছু শব্দ শুনতে পাচ্ছে এবং মনে হচ্ছে তাদের সাথে সাথে কেউ ঘুরছে এরকম, বা আশেপাশে লেগে চলাচল করতেছে এরকমের কিছু কিছু ঘটনা ঘটতে থাকে। কিন্তু এগুলোকে অত বেশি বড় প্রায়োরিটি না দিলে পারো, তারপরে কিছু কারণে আমাদের নিজেদের ভিতরই একটা অসুবিধা, মানে ছোট ছিলাম তো মনে হচ্ছিল যে কেমন একটা ঝামেলা হচ্ছে কি না, ঝামেলা হচ্ছে কি না। একটা সময় দেখা যেত যে আমার আব্বু বা আমার চাচারা যদি এরকম বড় বড় মাছ একটা সময় কিনে নিয়ে আসতো রাতের বেলায়, আর ওই দিন রাতেই প্রতিটা বাড়ি বা আমাদের ঘরে গুলোতে দেখতাম যে টিনের চালে আপনার ইট পড়তেছে বা অন্য কিছু এসে লেগে খুব শব্দ করতেছে, এরকম কিছু কিছু ঘটনা আস্তে আস্তে ঘটতে থাকে। এরকম আমি যেমন একদিন ঘুমিয়ে আছি, হঠাৎ করে রাতের বেলায় আপনার ঘুম ভেঙে গেছে, আমাদের তখন ঘরগুলো আপনার বেড়ার ঘর ছিল ফাঁকা জায়গাতে, এই জায়গাটায় আপনার দেখা যেত যে আমি হঠাৎ করে একদিন ঘুম ভেঙে উঠছি, আমার এই ফাঁকা জায়গাতে আমি হঠাৎ করে চোখ গেছে, যাওয়ার পর দেখি যে কেউ একজন এসে, তখন আনুমানিক রাত তিনটা বাজবে এমন একটা সময়, আমাদের হঠাৎ করে দেখি যে কেউ একজন এসে আমার সামনে বেশি দাঁড়ালো, পিঠ মোড়া দিয়ে পিঠে পিঠের দিক থেকে দেখছি, সাদা ড্রেস পরা, হঠাৎ করে সে চুলটা ছেড়ে দিল এবং চুলটা একদম আস্তে করে পা দিয়ে বেয়ে মাটির সাথে লেগে গেছে। আমি ছোট থাকার কারণে খুবই ভীত, মানে ভয় পেয়ে গেছি, সাথে সাথে আপনার ঘুমিয়ে পড়ছি। এটা ছিল আমার সাথে ঘটনা। পরবর্তী দিনে এটা মূলত আমরা ওই ওই বছরটাই যেটা ফেস করছি যে এই বর্ষার সময়তেই বেশি এটা দেখা যেত, যে হঠাৎ করেই আমার বড় ভাই আপনার আম কুড়াইতে গেছে বৃষ্টি ঝড়ের সময়, এখন দেখে যে সব জায়গাটার ইয়াটা গাছ গাছালি অনেক নড়াচড়া করতেছে, কিন্তু পাশে যে বাঁশবাগানটা আছে এই বাঁশবাগানের কোনো বাঁশই নড়তেছে না, কিন্তু বাঁশের কয়েকটা বাঁশ হেলে এসে একদম মিশের সাথে মাটির সাথে লেগে আছে। একটু অস্বাভাবিক মনে হওয়ার কারণে ভাই একটু একটু ঘাবড়ে গেছে যে কি কাহিনী কি এরকম, হঠাৎ করে তাকিয়ে দেখে যে না কিছু একটা মনে হচ্ছে দেখতেছে দেখতেছে, তাড়াতাড়ি আপনার সে লেগে ওইখান থেকে বের হয়ে আসে, কিন্তু মানে স্পষ্ট ভাবে সে ওইখানে ওইটা বুঝতে পারে না কি দেখেছে। বাড়িতে এসে আমাদের চাচাদের কাছে সবার কাছে একটু আসলে ঘটনাটা বলে, এটা বলার সাথে সাথে আমরা নিজেরাও অনেক কিছু বলতে থাকি যে আমরা এরকম কিছু দেখতেছি, আমি এরকম দেখছি, আর একজন বলে যে না সে যখন হাঁটাহাঁটি করতেছে তার পাশে অনেক কিছু যাচ্ছে। এই ঘটনাটা তখন আমাদের বাড়িতে মোটামুটি একটা সবার ভিতরে একটা ভীত সন্ত্রস্ত একটা অবস্থা তৈরি করে। এরপর পরে আমাদের চাচারা হুজুর ডেকে নিয়ে আসে, হুজুর ডেকে নিয়ে আসার পরে যেটা দেখা যায় যে হুজুরা কিছু ইয়া করার পর আমাদের জানায় যে আমাদের চাচাদেরকে বা আব্বুদেরকে জানায় যে আসলে এই আমাদের বাড়ির মাঝখান দিয়ে আপনার একটা জিনের যে রাস্তা, জিনের চলাচলের যে রাস্তাটা এটা আমাদের বাড়ির পুরো মাঝখান দিকে দিয়ে যাওয়া আসা করতেছে, সো আমরা যদি এখন ওইটাকে একটু বাধা দেওয়ার চেষ্টা করি তাহলে আমাদের সমস্যা হতে পারে। এখন এটার এরকম কথা শুনে আমার এক চাচা একটু এক্সট্রোভার্ট টাইপের ছিল, উনি কাছে না আমি এগুলো মানি না, আসলে আমাদের বাড়ির পাশেই যে তেঁতুল গাছ ছিল উনি বলতে সেই সব ঝোপঝাড়ের কারণে আমাদের আসলে এরকম ঝামেলা টামেলা হচ্ছে কেটে ফেলি। তো উনি আসলে আমাদের পরের সপ্তাহে আমাদের বাড়িতে পাশের যে তেঁতুল গাছটা ছিল তেঁতুল গাছটা কেটে ফেলে, এখন তেঁতুল গাছটা কেটে ফেলার পর থেকে আমাদের বাড়িতে আশেপাশ থেকে প্রতিদিনই আমাদের সন্ধ্যার পর থেকে যেটা দেখতাম যে কোন রকমেরই আপনার শব্দ আমরা ইয়ে করতে পারতাম না, মানে এক্সিকিউটেড করতে পারতাম না, আসতেছে আমাদের মনে হচ্ছে ধুপুর একটা শব্দ আসতেছে, সাই 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 করে শব্দ আসতেছে, আবার থেমে যাচ্ছে, তো আবার একটা চিন 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 শব্দ আসতেছে, আবার আমাদের আর কি এটা এমন ভাবেই আমাদের বিরক্ত করা শুরু করলো যে আসলে আমরা ছোট ছিলাম, আমাদের বড়রাও এটাকে আর কি বিরক্তিকর একটা পর্যায়ে নিয়ে চলে আসলো। এরপরে আবার হুজুরদের ডাকা হলো এবং পরবর্তীতে ওনারা নিজেরাও কিছু বন্ধ দিল, যেটাকে এই যে গ্রামের যেটা হয় যে বিভিন্ন রকম কলমা পড়া বা সোড়া টোড়া পরে চারপাশে একটু ফুট দিয়ে দেন আর কি কিছু তাবিজটা চারপাশে দিয়ে দিল। এরপর থেকে আস্তে 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 আমাদের এই প্রভাবটা কেটে গেল। এখন আপাতত আমাদের বাড়িতে যে আশেপাশে বড় বড় গাছগুলো ছিল সব কেটে ফেলে দেওয়া হয়েছে এবং মোটামুটি ফাঁকা একটা জায়গায় অবস্থান করতেছে। এই ছিল আমাদের বাড়ির অবস্থাটা, এখন সেইখান থেকে আমরা আর কি কিছুটা হলে পরিত্রাণ পেয়েছি।
থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাবো আমাদের শেষ অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, কাছ থেকে বলতে হবে একটু। জি বলুন।
রাসেল ভাই থ্যাংক ইউ, আমি ফারহান চমুত্তরা।
জি
আমি আজকে যে স্টোরিটা বলবো এটা আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা, আমি ওর নামটা একটু বলতে চাচ্ছি রাসেল ভাই, ওর নাম হচ্ছে সুপ্রিয়। তো আমার স্টোরিটা হচ্ছে এরকমের, ও আমার ফ্রেন্ড যখন ইউনিভার্সিটিতে পড়তো ও ইস্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, তো ওরা একটা ফ্ল্যাটে তিনটা ফ্রেন্ড মিলে থাকতো। তো সাডেনলি ওরা বাসায় ওঠার দুই তিন দিনের মাথায় ওদের ভিতরে ওই তিনজনের ভিতরে একজন যে আপনার মানে রাতের বেলা শুতে গেছে, তো হঠাৎ করে ওর মানে চোখে এরকম একটা ফিল হয়েছে যে ও কাউকে একজন বয়স্ক বৃদ্ধ মহিলা যে একজন সাদা কাপড় পরে বসে আছে। তো ঘুম ঘুম চোখে ফার্স্ট টাইম ও জিনিসটা ওইভাবে নোটিস করতে পারেনি, ও ঘুমায় গেছে। সেকেন্ড ডেতে যেটা হয়েছে সেম জিনিসটা ও আবার ফিল করছে, ফিল করার পরে ও পরের দিন ঘুম থেকে উঠে বাকি যেই দুজন ছিল আমার ফ্রেন্ড এবং আরেকজন ওদের সাথে ঘটনাটা শেয়ার করলো। শেয়ার করার পরে ওরা জিনিসটা আসলে ওইভাবে নেয়নি, ওরা ফান মনে করছে, ফান মনে করে ওই ফ্রেন্ডের সাথে মজা করছে। তো এর কিছুদিন পরে যেটা হলো, এরপরে কন্টিনিউয়াসলি ওই ফ্রেন্ডের সাথে এই ঘটনাটা প্রতিনিয়ত ঘটতে থাকে এবং ও অনেক ভয় পেতে থাকে, বাট ও জিনিসটা কারোর সাথে এক্সপোজ করতে পারে না, শেয়ার করতে পারে না, বিকজ সবাই ওর সাথে মজা করছে। এরপর যেটা ঘটেছে, এরপরে ওর হঠাৎ করে খুব জ্বর চলে আসে, জ্বর চলে আসায় ও ওর গ্রামের বাড়িতে মুভ করে। দেন বাসায় বাকি থাকে দুজন, তো এই দুজন বাসায় রুমও দুইটা আছে ভাই, তো দুইজন দুই রুমে শুতে গেছে। তো আমার যে ফ্রেন্ড সুপ্রিয় ওর সাথে ঘটনাটা ঘটছে, তো ও জিনিসটা আবার ফেস করছে, ও দেখতেছে সেম যে এরকম একজন বৃদ্ধ মহিলা বসে আছে এবং ওর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তো খুব স্কেয়ার্ড হয়ে যায়, খুব ভয় পায়। দেন পরের দিন বাকি যে আরেকটা ফ্রেন্ড ছিল ওর সাথে ঘটনাটা শেয়ার করে এবং ওরা দুজন মিলে নিজেদের ভিতর ডিসকাস করে, পাশের ফ্ল্যাটে যারা থাকতো, আমি আরেকটা নাম মেনশন করতে যাচ্ছি, আসলে জান্নাত আমার ফ্রেন্ডের ফ্রেন্ড, তো ওর সাথে ঘটনা শেয়ার করার পরে ও বলতেছে আমি আসলে তোমাকে এই ব্যাপারে কিছু বলতে পারবো না, তুমি তোমাদের বাসায় যে বুয়া কাজ করে বুয়ার কাছে জিজ্ঞেস করলে তুমি বেটার কিছু জানতে পারবা। দেন ও ওই ওদের বাসার বুয়ার কাছে জিজ্ঞেস করে, দেন বুয়ার কাছে জিজ্ঞেস করে যেটা জানতে পারে সেটা এরকম ছিল যে ওই বাসায় আগে একজন বৃদ্ধ মহিলা থাকতো, উনি বৌদ্ধ ধর্মের ছিলেন, তো উনি ওখানে প্রতিনিয়ত পূজা করতেন। তো একদিন পূজা করা অবস্থায় উনি ওখানে সাডেনলি মারা যায়। তো এরপর থেকে যারাই ওইখানে আসে ওই ফ্ল্যাটে আসে সবাই মোটামুটি অল্প কিছুদিন থাকার পর ওই বাসাটা ছেড়ে দেয়।
আচ্ছা,
এই ছিল আমার ঘটনা। আসলে
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি যে আপনাদের কাছেও ভালো লেগেছে। আমি যেটা করব এখন সেটা হচ্ছে সরাসরি আরো একটা ঘটনায় যাব, তবে তার আগে দেখি যে ফেসবুকে কে কি লিখেছেন একটু আমি পড়ে ফেলি। তো যাই হোক, আমরা যেটা করবো সেটা হচ্ছে সরাসরি এখন একটা আর একটা ঘটনায় চলে যাব এবং এই ঘটনাটি আমাদের একজন পাঠিয়েছেন এবং তিনি যদি তার নামটা বলার পারমিশন দেন ডেফিনেটলি আমরা তার নামটাও আপনাদেরকে জানিয়ে দিব এবং তিনি যেভাবে লিখেছেন আমি সেইভাবেই ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি নাজমুল হুদা ফ্রম কয়রা খুলনা। আমি বর্তমানে খুলনা বিএল কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র। আপনি তো ভালো গলি, তাই আপনাকে ভালো মন্দ জিজ্ঞেস করলাম না। আমি ভূত এফএম এর একজন নিয়মিত লিসনার। আজ আমি আপনাকে যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটি আমার পাশের বাসার আপার সাথে বাস্তব ঘটে যাওয়া একটি ঘটনা। বলে রাখা ভালো যে আমাদের সেই পাশের বাসার আপুটি বিবাহিত। এবার আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার আপার বাড়ি জামালপুর, আর সেই আপুটার সাথে মাঝে মধ্যে দুলাভাইয়ের সাথে ঝগড়া হতো। কিন্তু তেমনই একদিন আপুর সাথে দুলাভাইয়ের ঝগড়া হয়, কিন্তু সেদিন ঝগড়ার মাত্রাটা একটু বেশি হয়, তাই আপু সিদ্ধান্ত নেয় যে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করবে। যে কথা সেই কাজ, সে দড়ি নিয়ে গেল তার পাশের বাসায়, বাসার পাশে একটি বাগানে, বলা যেতে পারে সেটা একটা ছোট জঙ্গল। সে জঙ্গলে একা একা দড়ি নিয়ে চলে যায়, সে একটা গাছের সাথে দড়ি বেঁধেও ফেলে, আত্মহত্যা করার জন্য প্রিপারেশন নিচ্ছে। ঠিক তখন তার মনে হলো যে একটা ছোট্ট 2 মাস বয়সের মেয়ে আছে, মনে করলো আমি তো মারা যাবো, বা শেষবারের মতো বাচ্চাটাকে একটু দুধ খাইয়ে আসি, আর তো কোনোদিন খাওয়াতে পারবো না। তাই ভেবে সে বাসায় চলে যায় এবং বাচ্চাটিকে দুধ খাওয়ায়। তারপর কেন যেন মনে হলো তার বাচ্চাটিকে একটু গোসল করিয়ে যায়, সে বাচ্চাটিকে গোসলও করালো, তারপর বাচ্চাটাকে আবার খাইয়ে ঘুম পড়ালো। বাচ্চাটি যখন ঘুমিয়ে পড়ল তখন সে আবার সেই আত্মহত্যা করার জন্য প্রিপারেশন নিল। ঠিক তখন তার কাছে দুলাভাইয়ের কল আসে। সে প্রথম মনে করে কলটি রিসিভ করবে না, কিন্তু সে কি যেন মনে করে কলটি রিসিভ করে। তখন দুলাভাই অনেক কান্নাকাটি করে এবং বলে যে তার ভুল হয়েছে, সে যেন তার ওপর থেকে সব অভিমান ভুলে যায়। যাই হোক, আপাও সেটা মেনে নেয়, তারপর ডিসাইড করে যে সে সুইসাইড করবে না। কিন্তু এবার ঘটল আসল ঘটনা। সে তারপর থেকে প্রতিটা মুহূর্তে শুনতে পায় যে কে যেন তাকে বারবার ডাকে, আয়, আসলি না কেন, দেরি হয়ে যাচ্ছে, তোর জন্য আমি আর কতক্ষণ ওয়েট করব ইত্যাদি। সে একই কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে ওঠে। সে ডিসাইড করে সে ওইখানে যাবে, যেমন কথা তেমন কাজ। আপু সেইখানে যায় আর সেইখানে দেখতে পায় যে দড়িটা এখনো ঝুলছে। বলে রাখা ভালো যে আপু যাওয়ার সময় একটি ধারালো দা নিয়ে যায়। সে কিছু না ভেবে দা দিয়ে দড়িটা এক টুকরো করে কেটে ফেলে, কয়েক টুকরো করে কেটে ফেলে। ঠিক তখনই সে দেখতে পেল যে দড়িগুলো সে কেটেছিল সেগুলোর প্রতিটি থেকে রক্ত বের হচ্ছে। তাই দেখে সে খুব ভয় পেয়ে যায়। সে ডিসাইড করল যে সে দৌড় দেবে। সে দৌড় দিতে গিয়ে কিছুতে বেঁধে পড়ে যায় আর সে দেখতে পায় দড়ির যে অংশটা রয়ে গেছে তা থেকে অনর্গল রক্ত পড়ছে আর কিসের একটা যেন চিৎকার শোনা যাচ্ছে। তাই শুনে সে সেন্সলেস হয়ে যায়। তারপর তার জ্ঞান ফিরে আসে, সে দেখে যে সে বাসায় শুয়ে আছে। যখন সে জানতে পারে তাকে অনেকক্ষণ ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না, একটা সময় তাকে ওই জঙ্গলে খুঁজে পাওয়া যায়। তারপর তার কাছে বিষয়টা জানতে চাইলে সে তাদেরকে অন্য কিছু বলে বুঝিয়ে দেয়। তো এই ছিল আমার পাশের বাসার আপুর সাথে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা। ঘটনাটি ভালো লাগলে শেয়ার করবেন, সবাইকে আমার সালাম জানিয়ে শেষ করছি। তো এই ছিল ঘটনা এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমাদের আরো একজন অতিথি, তিনি তার প্রথম, তার আর একটা ঘটনা বাকি আছে, সেই ঘটনাটা আমি আপনাদেরকে বলতে চাই এবং সেই ঘটনাটি ছোট্ট করে বলবেন। আমাদের হাতে সময়ও খুব কম, আমরা ছোট্ট করে আপনার ঘটনাটি শুনে আসবো। জি বলুন।
রাসেল ভাই, আমি যেহেতু একজন হোটেলিয়ার এবং প্রি ওপেনিং হোটেলগুলোতে কাজ করি, আমি স্পেসিফিকলি আপনার স্পেসটা বলতে চাচ্ছি না এবং হোটেলের নামটাও বলতে চাচ্ছি না সঙ্গত কারণেই, কারণ ইট ওয়াজ এ প্রি ওপেনিং হোটেল সামওয়্যার ইন বাংলাদেশ। এই ঘটনাটা ঘটেছে আপনার 2016 অক্টোবরে। তখন আমাদের একটা টিম, আমরা একটা হোটেল শ্রেষ্ঠ হোটেল ওটা ওপেন করতে গেলাম। যাওয়ার পরে সফট ওপেনিং হয়ে গিয়েছে, তখন টোটাল হোটেলের রুম ছিল আপনার 56 রুমস ওয়াজ ওপেনিং। আমরা প্রি ওপেন করলাম, 56 রুমের মধ্যে 30টা আমরা ওপেন করলাম সফট ওপেনিংয়ে। আর গুলো ছোটো ছোটো কাজ চলতেছিল, ডেকোরেশন চলতেছিল, এমনি গেস্ট আসাও শুরু হচ্ছে। বিকজ ইট ওয়াজ এ মফস্বল টাউন বলবো, যদিও ডিভিশন বাট মফস্বল টাউন বলবো। ওই টাউনে ডাজ লাইক এ গ্রেট হোটেল, সবচেয়ে পশ হোটেল ছিল ওটা। তো তখন ওই হোটেলের তিনতলাতে ওপেনিং এর পাঁচ চার দিন পরে তিনতলাতে একটা ফ্রেঞ্চ মহিলা আসে, 3006 এই নাম্বার রুমে। হোটেলটা রুমগুলো ছিল আপনার ঢুকলে আপনার বাঁ দিকে লকার, ডান দিকে টয়লেট, দেন মেইন রুম, মেইন রুমের বাঁদিকে বেড, আর ডান দিকটা ছিল পুরো ওপেন এবং স্লাইডিং ডোর ছিল, স্লাইডিং ডোরগুলো আটলক করা ছিল। তো মহিলা বাংলাদেশের একটা রিনাউন্ড এনজিওতে কাজ করতেন, তার কাজ ছিল ভোলাতে, ভোলা দিকে কাজ ছিল, ওখানকার চরে এক মহিলাদের কি একটা করতেন উনি। তো ওই মহিলা চেক ইন করে হোটেলে লাইক ইস 10 o'clock নাইটে চেক ইন করে তাড়াতাড়ি আবার পরের দিন সকাল 6টার সময় আবার যেতে হবে ভোলা। এই জন্য খুব তাড়াহুড়ো করে উনি অল্প কিছু ডিনার করে শুয়ে পড়ে। তো প্রি ওপেনিং হোটেলের রাতে আই ওয়াজ দ্য অপারেশন ম্যানেজার অফ দেয়ার। তো ওখানে আমরা করতাম কিছু সাজানো গোছানোগুলো বা কোথায় কোনটা হবে, কিছু কিছু কাজ বাকি থাকে, ওগুলো আমরা মিড নাইটে করতাম। তখন মানে কাজের পরিবেশ ভালো থাকতো, গেস্ট এরিয়ে থাকতো না। তো আমি ছিলাম, আমাদের সাথে হাউসকিপিং এর লোকজন ছিল, রেস্টুরেন্টের কিছু ছিল, প্লাস জিএমও ছিল ওদিনকে। তো আমাদের দ্যাট ওয়াজ আওয়ার ফাইনাল ডে ডেকোরেশনের বা আমাদের সেট আপের। সাডেনলি আমরা সেই তিনতলা থেকে শুনতে পাই যে হেল্প হেল্প। ওই মহিলা শিবার নিয়ে দৌড়ে আসতেছিলেন, মানে ওনার লিফ্ট ইউজ করার টাইম পাননি, উনি সিঁড়ি দিয়ে নাইট গাউন পরা অবস্থায় সে ছুটেছে আসতেছে। তার চোখ মুখ দেখে মানে আতঙ্কে তার চোখ টোক বিস্ফোরিত, শুধু বলতেছে প্লিজ হেল্প মি, সামবডি কাম। তখন আমরা তাকে যখন লবিতে এসে বললো সামবডি ইজ ইন মাই রুম, প্লিজ আমার সাথে তোমরা আসো, আসো দেখো আমার রুমে কেউ আছে। তখন আর রুমে কিভাবে থাকবে, তো জিএম তাকে জিজ্ঞেস করলো যে এটা তো হাইলি সিকিউরড, আমাদের সিসি ক্যামেরা আছে চারিদিকে, আপনার মধ্যে কেউ যায়নি, আর ওই ফ্লোরে অলরেডি আমাদের আরো তিন চারজন গেস্ট আছে, কারণ সে কোনোভাবে শুনতে রাজি না, সে মানে সি ওয়াজ সো এক্সাইটেড অ্যান্ড সো অ্যাফ্রেড। সে আমাদের ওকে ফাইন, আমি আমার জিএম আরো দুই তিনজন আমরা তার সাথে রুমে গেলাম, গিয়ে দেখি রুম খুলে দেখলাম যে কিছুই নেই, জাস্ট কিছুই নেই অ্যাজ ইউজুয়াল। তখন বললাম কোথায় কে, বলে এখানে না বাইরে। দেব সাইডটাতে মানে রুমে ঢুকে মেন রুমটার মধ্যে ঢুকলে হাতের ডান দিকে স্লাইডিং ইয়েটা ছিল, তার পাশে যে সানসেট সে বাইরে থেকে দেখছে, তো বাইরে থেকে তো কিছু নেই। তো আমাদের সিকিউরিটি ম্যানেজার ইনচার্জ ছিল, তার কাছে টর্চ ছিল, সে মেরে দেখলো চারিদিকে। ওখানে নাইট কার্টেন সরান, নাইট কার্টেন পরে পাতলা একটা আপনার পর্দা কোটে সরালো, আমি সরাই দেখলাম সবাই বেসিক্যালি স্লাইডিং ডোরকে হচ্ছে লক করা। তখন মহিলাকে বসলাম, তাকে পানি কারণ বললাম যে কি হয়েছে, তুমি ঘটনাটা বলো। তখন সে বলতেছে আমি তো ডিপ স্লিপে ছিলাম, সাডেনলি শুনতেছি যে আমাকে সামবডি ওয়াজ নকিং দ্যাট স্লাইডিং ডোর। তো প্রথমে আমি শুনি নি, তারপর আরো জোরে জোরে নক করতেছে। তখন আমি ভাবছিলাম মানে হোটেলের কেউ, আমি প্রথমে ভাবছি যে ডোর নক করতে, তারপর দেখলাম না ডোর না স্লাইডিং ডোর। উনি আবার করেছে কি, নাইট কার্টেনটা দিলে তো মনে করেন আপনার পুরো রুমটা তো অন্ধকার হয়ে যায়, বাট উনি নাইট কার্টেনটা সরিয়ে, নাইট কার্টেনের পরে যে আরেকটা আপনার সাদা একটা ফিনিফিনি একটা পর্দা ছিল ওটাকে রেখে জাস্ট মুন লাইট আসার জন্য রুমের মধ্যে। তো ওখানে দেখলো এক মহিলার অবয়ব, সে মহিলাটা একটা গাউন পরে আছে, সাদা গাউন পরে মহিলা স্লাইডিং ডোরের মধ্যে নক করতেছে। ওনার মাথায় তখন আসে নাই যে উনি ফ্রন্ট অফিসে ফোন করবে বা সিকিউরিটিকে ফোন করবে, সে মনে হচ্ছে সাম্বডি হয়তো পাশের রুমে কেউ আসছে অনেক ডাকতে। তো উনি নিজে থেকে উঠে গিয়ে ওটা খুলতে গেছে এবং দেখতেছে যখন ওটার কাছে গিয়েছে আপনি যখন স্লাইডিং ডোরটার কাছে গেল, দিয়েছে হু আর ইউ, তো হোয়াট ইউ আর ডুইং হিয়ার এট মিডনাইট। তো মহিলা তখন তার দিকে ফিরে থাকছে, তখন উনি দেখলো যে মহিলা নাইটগাউন পরা আছে ঠিকই, লম্বা সে নাকি লম্বা অলমোস্ট 6 ফিট, কিন্তু তার যেখানে মুখটা ছিল ওখানে কিছুই নেই, শুধু মুখের অবয়ব কিন্তু পুরোটা হোল অ্যান্ড ডার্ক। এটা দেখে সে সো অ্যাক্টেড অ্যান্ড অ্যাফ্রেড, এটা দেখে সে দৌড়ে নিচে নামছে হেল্প বলতে বলতে। তারপরে এখন সে বলতে আমি এখানে থাকবো না, আমাকে অন্য রুম দাও। তারপর বলতে সে না আমাকে একজন সাথে দাও, আমি ঘুমাবো আর কালকে অনেক বড় প্রোগ্রাম আছে। তো বিয়িং অ্যান অপারেশন ম্যানেজার আমি ওই রুমই তার সোফার মধ্যে বসে থাকলাম, উনি 5টা পর্যন্ত ঘুমালেন, ঘুমের 5টাতে ওয়েক আপ কল ছিল উঠলো এবং সকালবেলা নর্মাল সে চেক আউট হয়ে গেল।
ভালো লেগেছে এবং সময়ও শেষ হয়ে আসছে, আমরা আজকের মতো এখানে শেষ করতে চাই। কথা হবে আবারও আগামী শুক্রবার ঠিক একই সময়ে, এবং তার আগে জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@rfm.fm, which is bhutfm@radioafort.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাগুলো আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনাদের ঘটনাগুলো আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আমাদেরকে। চলে যাব আজকের মতো, ফিরে আসবো আবার আগামী শুক্রবার ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। টাটা।